This track was downloaded from FusionBD.com.
Group FM. The night comes alive with grinding form.
শুনছেন সব সময় রেডিও ফুটি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর ঘড়িতে সময় রাত 11:59 শুরু হয়ে গেল ভূত FM, এবং আপনারা সবাই জানেন যে ভূত FM এখন একটু অন্যরকম গ্রামীণ ফোন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। আজকে ওয়ার্ল্ড কাপের কোনো আজকের কোনো খেলা নেই, সুতরাং আজকে একদম পুরোপুরি আপনি সময় দিতে পারেন ভূত FM-কে। এবং আজকে যে ওয়েদারটা, সেই ওয়েদারটাও ভূত FM-এর জন্য পারফেক্ট আমি বলবো, এই জন্য যে আকাশটা বেশ মেঘলা মেঘলা ছিল সারাদিন এবং প্রচণ্ড গরম, যদিও তারপরে আমি বলবো যে আজকের আজকের দিনটা বেশ উপযোগী। এবং ঘরের জানালা ঘরের দরজা এই সময়টা খোলা থাকে, এবং ভূত FM শুনতে শুনতে হঠাৎ করে সেদিকে চোখ গেলে যে কোনো মুহূর্তেও আপনি খুব ইনভলভ থাকেন, ভয় পেয়ে যেতে পারেন। যাই হোক, শুরুতে জানিয়ে দিই কীভাবে আমার সাথে কমিউনিকেট করবেন। আমাদের যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI স্পেস, লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 940 নম্বরে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutofm@radiofurti.fm, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং সেই ঘটনাটা যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা প্রচার করবো। আপনি যদি আসতে চান, সরাসরি এসে আপনার ঘটনাটা এখানে শেয়ার করতে চান, তাহলে কোনো প্রবলেম নেই, আপনি সেক্ষেত্রে আমাদেরকে জানিয়ে দিন যে আপনি ঘটনাটা সরাসরি স্টুডিওতে এসে শেয়ার করতে চান। শুরুতেই মেলের শুরুতে আপনি সেটা উল্লেখ করুন, আর যদি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো তাহলে সেটাও জানিয়ে দিন যে আপনি আসতে পারবেন না, এবং আপনি চান যে আমরা আপনার ঘটনা যেন পড়ে শোনাই। সেই সাথে আরও কিছু ব্যাপার, সেটা হচ্ছে যদি আমাদেরকে আপনি ফেসবুকে কমিউনিকেট করতে চান তাহলে আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti, এবং রেডিও ফুর্তির স্পেলিংটি হচ্ছে RADIOFORTI, রেডিও ফুর্তি। এখানে যে আপনি আমাদের যে কমেন্ট, আমাদের যে পোস্টটি রয়েছে সেখানে গিয়ে কমেন্ট করতে পারেন, আপনি লাইক দিতে পারেন, আপনার অনুভূতি বা আপনার যা কিছু আপনার বিভিন্ন কথাবার্তা সব কিছু শেয়ার করতে পারেন সেখানে গিয়ে। যাই হোক, আমাদের আজকে এই এপিসোডটি একেবারেই অন্যরকম হবে। প্রথমে আমরা যাব কিছু স্বপ্ন রিলেটেড বিষয় নিয়ে, এবং আজকে স্বপ্ন নিয়ে বেশ ভয়াবহ কিছু ঘটনা আছে এবং সেই ঘটনাগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো আশা রাখি। এবং সেই জন্যই বলি যে আমাদের ফেসবুকে যে পোস্টটি দেওয়া আছে সেই পোস্টে গেলেও আপনি বুঝতে পারবেন যে আজকে স্বপ্ন নিয়ে অনেক ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছে, ঘটনা শোনাতে যাচ্ছে আপনাদেরকে ভূত FM। সুতরাং আমাদের সাথে থাকুন এবং পুরোটা সময় আমাদের সাথে থাকবেন, কারণ একটার পর একটা চমক থাকবে আজকে ইনশাল্লাহ। যাই হোক, আমি শুরুতেই একটা ঘটনা দিয়ে শুরু করি, যে ঘটনাটি আমাদের কাছে একজন লিসেনার পাঠিয়েছেন, এবং তিনি আজকে স্টুডিওতে উপস্থিত হতে পারেননি। আজকে একটা খুব একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে, ব্যাপারটা খুবই অদ্ভুত, এই জন্য বলবো যে আমি ঠিক অনেক সময় আমরা যে সমস্ত ঘটনা পাই সে সমস্ত ঘটনায় অনেকেই ঢাকার ঠিকানা ব্যবহার করেন, যে ঢাকায় তিনি এখানে আছেন। অনেকে যখন ঢাকার বাইরে থেকে আসেন তখন সেই জায়গার ঠিকানা ব্যবহার করেন, তো আমরা সেভাবেই যোগাযোগ করি, এবং যোগাযোগ করার পরে তারপরে আমরা ঢাকার ঠিকানা দেখলাম, পরবর্তীতে জিজ্ঞেস করা হয় না যে আপনি কোথায় থাকেন বা কিছু। আজকে আমি দেখলাম যে ম্যাক্সিমাম যারা এখানে এসছেন তারা সবাই বলতে গেলে যশোর, নড়াইল, তারপরে খুলনা, এরকম জায়গা থেকে সবাই এসছেন, এবং সবাই মোটামুটি তাই। খুব অদ্ভুত লেগেছে আমার কাছে এই ব্যাপারটা, এবং ঘটনাগুলো মানে কেন বলছে অদ্ভুত লেগেছে, ঘটনাগুলো মোটামুটি অলমোস্ট সব ঘটনাই একই জায়গায় ঘটেছে, খুব অদ্ভুত ব্যাপার কিন্তু। এবং আমি এই মুহূর্তে যে ইমেলটি পড়বো সেটিও কিন্তু ঠিক একই এলাকার, খুব অদ্ভুত ব্যাপার। আমি ঘটনায় চলে যাই সরাসরি, যেভাবে লিখেছেন ঠিক সেভাবে পড়ছে। লিখছেন, আমি শাহনেওয়াজ, আমার স্ত্রী নাম সুরাইয়া, আমরা দুজনেই একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে MBA করেছি, এবং আমি বিজনেস করি আর আমি খুলনায় থাকি, তাই স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করতে পারছি না। আমি আমার স্ত্রীর দেখা স্বপ্ন নিয়ে একটি ঘটনা শেয়ার করেছিলাম, আজ আরেকটি ঘটনা বলতে চাই, ভালো লাগলে শেয়ার করবেন। এটিও আমার স্ত্রীর দেখা একটি স্বপ্ন নিয়ে। আমার স্ত্রী একটু মানে কিছু ঝামেলা আছে তার, সেটা তিনি উল্লেখ করেছেন, এবং তিনি বলছেন যে আমাদের ফ্যামিলিতে বড় কিছু ঘটবার আগে বা কারো মৃত্যুর আগে আমার স্ত্রী তা নিয়ে স্বপ্ন দেখেন, পরে ঠিক সেরকম ঘটে বা কেউ মারা যায়। এই ঘটনার শুরু 2013 সালের জুন মাসে কোনো এক শুক্রবারে। আমরা খুলনার পাশে বাগেরহাটে একটা বিখ্যাত মাজারে যাই এবং মাজারটার নাম বলা ঠিক হবে না, এই জন্য আমি বলছি না। মাজার জিয়ারত শেষে আমরা বাইরের দোকান থেকে হাতে পড়বার দুটি লাল সুতা কিনি, কোনো ধর্মবিশ্বাস থেকে নয়, এমনি একটা মানে জাস্ট হাতে পড়ার জন্য কিনি। জুমার নামাজ আদায় করার পর মাজার থেকে বাইকে করে ফেরার পর পথে আমার বড় একটা দুর্ঘটনা থেকে আমি বেঁচে যাই। একটা কালো কুকুর বাইকের সামনে এসে পড়ায় প্রায় অ্যাক্সিডেন্ট হতে হতে হয়নি। তো বাসায় ফেরার দুই দিন পর আমার স্ত্রী সুরাইয়া বলে যে সে রাতে অদ্ভুত সব স্বপ্ন দেখছে। আমি তাকে বাজে চিন্তা না করতে বলে সুতাটা খুলে রাখতে বলি। এর কিছুদিন পর আমি জরুরি কাজে দুই দিন বাসার বাইরে ছিলাম। বাসায় শুধু আমার স্ত্রী ও আমার মেয়ে, এ দুজনই ছিল। তো সেদিনও শুক্রবার ছিল। আমরা মাজার থেকে আসার ঠিক এক সপ্তাহ পর আমার স্ত্রী রাতে একা ঘুমাতে যায়। কি মনে করে সেদিনও সে মাজার থেকে কেনা লাল সুতোটা হাতে পড়েছিল। সে রাতে সে স্বপ্ন দেখে সাদা পোশাক পরা খুব লম্বা একজন মহিলা, যার চুল উঁচু করে বাঁধা আর হাতে একটা কাঁটাওয়ালা গাছের ডাল। মহিলাটা হাতের কাঁটাওয়ালা গাছের ডালটা দিয়ে আমার স্ত্রীকে পেটাতে থাকে আর বলতে থাকে, আয় তোকে ঝেড়বি, আয় তোকে ঝেড়বি। অনেক কবিরাজ যেভাবে রোগীদের ঝাড়ফুঁক করে সেভাবে। এভাবে কিছু সময় পর আমার স্ত্রী ঘুম ভেঙে যায়, সে খুব ভয় পায় এবং সেই রাতে আমার মার সাথে ঘুমায়। সেদিন রাতে আর কিছু হয়নি, কিন্তু পরদিন সকালে আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে। আর সব থেকে অবাক করা ব্যাপার, তার সমস্ত শরীরে আঘাতের দাগ, যেন কেউ তাকে লাঠি দিয়ে মেরেছে। স্বপ্নে দেখা মহিলাটি তাকে কাঁটাওয়ালা গাছের ডাল দিয়ে আঘাত করেছিল, ঠিক সেরকম দাগ সারা শরীরে। জরুরি ফোন পেয়ে আমি বাসায় ব্যাক করি। বেশ কয়েকদিন জ্বর ও অসুস্থ থাকার পর আমার স্ত্রী সুস্থ হয় আর শরীরের দাগগুলোও চলে যায়। ব্যাপার কি বোঝার জন্য আমার স্ত্রীর হাতে লাল সুতোটা খুলে নিয়ে আমি কিছুদিন পড়ি এবং আমার বন্ধুদের পড়তেই। কিন্তু আমাদের কারো সাথে এমন কিছু হয়নি বা আমরা কোনো খারাপ স্বপ্ন দেখিনি। তো আমরা মাজার থেকে কেনা দুইটা সুতো খুব যত্ন করে রেখে দিই, কিন্তু কিভাবে যেন কিছুদিন পর সেটা হারিয়ে যায়। এই ছিল ঘটনা। এরপর তিনি লিখেছেন শাহনওয়াজ জামান ও সুরাইয়া তাদের বাসা মুজগুন্নি আবাসিক এলাকা খুলনা, এবং তারপরে মোবাইল নাম্বার দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। বুঝতেই পারছি যে ঘটনাটা বেশি দিন আগেও ঘটেনি। আপনাকে অনেক ধন্যবাদ আবারও আমাদের সাথে ইমেল করে আপনাদের ঘটনাগুলো শেয়ার করার জন্য, এবং ভবিষ্যতে আপনারা এরকম আপনাদের এই চেষ্টা বা আপনাদের এই সহযোগিতা অব্যাহত রাখবেন সেটা আশা করব। আমি দেখতে পাচ্ছি অনেকে এর মধ্যে অলরেডি SMS করে ফেলেছেন। জীবন আমাদের SMS করেছেন, খুলনা থেকে শারমিন আমাদের SMS করেছেন, কি আশ্চর্য, SMS আসছে খুলনা থেকে বেশি। গোলাম রাব্বি আমাদের SMS করেছেন মিরপুর ঢাকা থেকে, এছাড়াও এবং তিনি বলছেন যে ঘটনা পাঠাতে চান। আমি তো বলবো যে আমি খুবই খুশি শুনে এবং আমি আপনার ঘটনার জন্য ওয়েট করবো, ডেফিনেটলি ওয়েট করবো। সো আপনি যত দ্রুত পারেন আপনার ঘটনাগুলো আমাদের জানিয়ে দিন। আদর আহমেদ আমাদের লিখেছেন লালবাগ থেকে, এছাড়াও মুস্তাফিজুর আমাদের লিখেছেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে, নিলয় ধানমন্ডি থেকে SMS করেছেন, SMS করেছেন অঞ্জন, এছাড়াও আমাদেরকে অ্যাডভোকেট মামুন মহাখালী থেকে SMS করেছেন, এবং তিনি আমাদেরকে মতিয়াখালী খুলনা থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও সুমন জামান আমাদেরকে SMS করেছেন আমাদেরকে, জবরুল SMS করেছেন সাহাদ ধানমন্ডি থেকে, এছাড়াও আমাদেরকে সায়েম খুলনা থেকে SMS করেছেন। আমাদের অসংখ্য SMS আসছে, SMS গুলো পড়বো ইনশাল্লাহ একে একে। আমি আসলে যে ঘটনা শুরু করতে চাই আজকে সেটা শুরু না করে ফেলে থাকতে পারছি না। আমাদের এখানে স্টুডিওতে একজন আজকে অতিথি এসছেন, যার ছবি আপনারা ফেসবুকে নিশ্চয়ই অলরেডি দেখেছেন, এবং সেখানে আপনি দেখেছেন যে একটা অদ্ভুত টাইপের ছবি দেওয়া আছে। এবং স্বপ্নে যে জিনিসগুলো ঘটে সেই জিনিসগুলো আমরা অনেক সময় চাই, ভালো স্বপ্ন দেখে আমরা চাই যে বাস্তবেও ঠিক তেমন ঘটুক। আবার অনেক সময় আমরা একেবারেই চাই না যে হ্যাঁ স্বপ্নে যা দেখেছি তা বাস্তবে ঘটুক, কিন্তু সেটা দুঃস্বপ্নের ক্ষেত্রে। আমার সাথে যিনি উপস্থিত আছেন এই মুহূর্তে, তার একটা দুঃস্বপ্ন মানে ঘটেছে তো সত্যি সত্যি বাস্তবে, এবং সেই যে যন্ত্রণা সেই যন্ত্রণা তিনি এখনো বয়ে নিয়ে বেড়াচ্ছেন। আমি বেশি মানে আর এর বেশি কিছু বলবো না, তার মুখ থেকে সবকিছু শুনবো। শুরুতেই আমি আপনার কাছে জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন।
হ্যালো লিসনার্স, আমি আসিফুজ্জামান পিয়াল, এসেছি ধানমন্ডি 27 থেকে, হোম ডিস্ট্রিক্ট যশোর।
ওকে, আপনি বলছেন যে ছোটবেলা থেকেই আপনার সাথে নানান ধরনের সমস্যা হতো, এবং আপনি বলছেন যে ছোটবেলা থেকে আপনাকে পরিবার নিয়ে যাওয়ার চেষ্টা করতো, মানে ব্যাপারটা কি একটু আমাকে বলবেন?
ভাইয়া আসলে ব্যাপারটা এরকম ছিল যে আমি আসলে যখন খেলা করতাম বা ছোটকাল থেকেই আমি অনেক ধরনের জিনিস দেখতে পেতাম যেগুলো অনেক উইয়ার্ড ছিল। তো পরবর্তীতে আমি রাতে যখন ঘুমাই তখন আমি স্বপ্নে মাঝে মধ্যেই দেখতাম যে কোনো একটা হাত আমাকে টেনে নিয়ে যাচ্ছে। তখন আমি হয়তো ঘুমের মধ্যে কি করতাম সেটা আমি জানতাম না, কিন্তু পরবর্তীতে আমি আমার আম্মুর কাছে বাবুর কাছে দিয়ে জানতে পারতাম যে রাতে আমি ঘোঙাচ্ছিলাম বা এক ধরনের সাউন্ড করছিলাম। পরবর্তীতে তারা ব্যাপারটা নোটিস করে এবং তারপরে সে অনুযায়ী আমাকে একটা হুজুরের সাথে দেখা করান এবং তারা আমাকে অনেক রকম ট্রিটমেন্ট বা বলেছিল কিছু করতে। এভাবে আসলে আমি আর কি সেফ ছিলাম এবং আমার কিছু ধরাবাঁধা নিয়ম ছিল, যেমন আমি সন্ধ্যের পরে বাইরে থাকা আমার একদম ছিল না, এটা আমার আম্মু অ্যালাউ করতো না। তারপরে কোনো মরা বাড়ি বা হাসপাতাল এখানে আমাকে যাওয়া একদম মানা ছিল এবং কোনো নির্জন জায়গা বা পাহাড় বা কোনো খোলামেলা জায়গা যেখানে বেশি একটা লোক বসতি নাই এসব জায়গায় আমাকে যেতে সবসময় মানা করতো।
আচ্ছা, আমরা সেই ঘটনাটা শুনি যে ঘটনার যন্ত্রণা আপনি এখনো বয়ে নিয়ে বেড়াচ্ছেন, আমাদেরকে লিখেছিলেন সেভাবে। আমি খুবই অবাক হয়েছিলাম যে ভূত এফএম এ অনেক ঘটনা আমি শুনেছি, আমি এরকম অদ্ভুত টাইপের ঘটনা আসলে শুনেছি বলে আমার মনে পড়ে না। কি ছিল স্বপ্নটা এবং কি ঘটেছিল পরদিন?
জি, থ্যাংক ইউ ভাইয়ার জন্য। আসলে আমি সবসময় দুঃস্বপ্ন দেখি আমার জীবনে, আমি কখন যে আমি সুস্বপ্ন দেখেছি এটা আমার আজও মনে পড়ে না। অ্যাজ ইউজুয়াল, স্বাভাবিকভাবেই আমি সেদিনও রাতে, এটা 2006 সালের ঘটনা, তখন আমি ক্লাস 7 পড়ি, তখন স্কুলে ভ্যাকেশন ছিল, আমি রাতে তখন ঘুমাচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমি একটি দুঃস্বপ্ন দেখলাম, স্বপ্নটা ছিল এরকম একটা, আমি এবং আমার ছোট কালের কিছু বন্ধু একসাথে একটি মাঠে খেলা করছি এবং স্বপ্নটা এতটা পরিমাণে বাস্তব ছিল যে আমি এখনো চোখ বন্ধ করলে যেন স্বপ্নটা নিজের চোখের সামনে
দেখতে পারেন আপনি,
এবং স্বপ্নটা ড্রেস আমার মধ্যে এমন ভাবে ছিল যেন বাস্তবই হয়েছে ব্যাপারটা। যাই হোক, আমি ঘটনা চলে যাই। স্বপ্নে দেখলাম আমরা ছোট কালে কিছু ফ্রেন্ড একসাথে খেলা করছি, বন্ধুগুলোর নাম বলা আসলেই জরুরি, তার মধ্যে ছিল তুর্কি, রুমি, পরাগ, উৎসব, সেবা, এমন আরো কিছু বন্ধু।
স্বপ্নে ঘটছে পুরো ব্যাপারটা,
পুরো ব্যাপারটাই স্বপ্নে ঘটছে। আমরা একটি বড় মাঠে খেলা করছি, মাঠের এক সাইডে একটি পুকুর, এক সাইডে একটি জঙ্গল টাইপের বড় বড় গাছ এবং এক সাইডে একটি পুরনো জমিদার টাইপের দুইতলা বাড়ি বা বড় পরিত্যক্ত বাড়ি, আসলে বাড়িটা একদম পরিত্যক্ত, এবং তার সাইডে একটি রাস্তা। আমরা খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গিয়েছে তখন, পরে আমার এক ফ্রেন্ড তুর্কি সে তখন ব্যাটিং করছিল, আমার এক ফ্রেন্ড বল করে, বল করার পরে তুর্কি বলটা শর্ট মারে, বলটা ছয় হওয়ার পরে বলটা যেয়ে পড়ে সেই পুরনো পরিত্যক্ত বাড়ির জানলা দিয়ে সে বাড়িটার ভেতরে যেয়ে পড়ে। পরপর যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল এবং বলটাও একটি জায়গায় যে পড়েছে ওটা আনতে সময় লাগবে, সেহেতু বন্ধু বললো, সবাই বললো যে আমরা এখন আর খেলা করবো না, পিয়াল তুই বলটা নিয়ে আয়, আমরা এখানে তোর জন্য অপেক্ষা করছি আর মাঠে যেগুলো আছে আমরা সব গোছ কাজ করছি। তা আমার বন্ধুদের কথা মতো এরা তখন এখানে ওয়েট করছে, তখন আমি বলটা দিয়ে নিয়ে আসতে পারি। আমি বাসাটার সামনে গেলাম, দেখলাম সদর দরজা ঠিকই খোলা আছে এবং খুবই ভঙ্গুর টাইপের ছিল দরজাটা। যাই হোক, যেহেতু অনেক পুরনো পরিত্যক্ত বাড়ি, বাসাটার জানলাগুলো শুধু শীত ছিল, জানলা ছিল না, আলো আসছিল ভিতরে কিছু, সে আলো আচ্ছা এবং আলো এবং অন্ধকারে আমি দেখতে পেলাম যে বলটা প্রথম যে রুমটা ছিল দরজা দিয়ে ঢুকে সেই রুমের মাঝখানেই পড়ে আছে। আমি যথারীতি বলটা আনতে ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি যেই বলটা ধরতে যাই বলটা গড়িয়ে আরো সামনে চলে যায়, আবার যখন বলটা ধরতে যাই বলটা আবারও গড়িয়ে সামনে চলে যাচ্ছে, বলটা ধরতে পারছি না কোনোভাবে। এইভাবে বলটা ফার্স্ট রুম থেকে সেকেন্ড রুমে যাই, সেকেন্ড রুম থেকে থার্ড রুমে যাই, এবং থার্ড রুমটা এবং সেকেন্ড রুম এবং থার্ড রুম দুইটা আলো আরো কম ছিল, অনেক আচ্ছা আলো ছিল। থার্ড রুমের একটি ব্যাপার ছিল, সেটা হচ্ছে তার এক কোনায় একটি লোহার ঘোরানো সিঁড়ি ছিল যেটা দিয়ে উপরে ওঠা যেত দোতলায়, বলটা সেই সিঁড়ির এক কোনায় যেয়ে থামে। আমি যথারীতি বলটা ধরার চেষ্টা করি এবং বলটা ধরতে পারি, আমি যখনই নিচু হয়ে বলটা ধরি তখনই আমার হাতটা একটি অশরীরী হাত, যেটা আমি যেটা বলবো যে কঙ্কাল এবং চামড়া ছাড়া সে হাতে আর কিছুই ছিল না, আমার হাতটা চেপে ধরে,
হাড় ছিল আর চামড়া ছিল,
হাড় এবং চামড়া ছিল, আমার হাতটা জোরে চেপে ধরে,
দেখেন ভিতরে মাংস ছিল না,
মাংস ছিল না।
ওকে,
আমি যখন নিচু হয়ে বলটা তুলছিলাম আমি তখন ফেসটা দেখতে পারিনি, আমি যখন উঠে তাকাই তখন দেখি যে বিভৎস চেহারা এক অশরীরী, কি বলবো জানি না, দেখতে ভীষণ ভয়ঙ্কর ছিল, দাঁতগুলো ফাঁকা ফাঁকা, মুখটা এমন ছিল যেন একটা কঙ্কালে চামড়া পরানো, চোখগুলো টকটকে লাল ছিল এবং দাঁতগুলো ফাঁকা ফাঁকা, এবং খুব ওয়ার্ড ধরনের একটা হাসি আসছিল আমাকে দেখে। আমি হাতটা ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু তার শরীরে এত জোর ছিল যে আমি কোনোভাবে হাতটা 1 ইঞ্চিও নড়াতে পারছিলাম না। তারপরে অনেক চেষ্টা করার পর যখন ছাড়াতে পারছি না, তখন এক সময় সে অশরীরী যেটা করলো, আমার হাতটা জোরে টান দিয়ে তার মুখের মধ্যে ঢুকিয়ে নিল। ঢুকিয়ে নিয়ে আমার একটি নখ সে কামড়াতে লাগলো। আমি চিৎকার করছি, তার হাত থেকে ছাড়া পড়ার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি এক চুলো নড়তে পারছি না।
আপনি কি ব্যথা অনুভব করছিলেন সেই সময়?
না, আমি ব্যথা অনুভব করছিলাম।
আচ্ছা, ওকে।
তারপর সে আমার আঙুল যেটা মুখে নিয়েছিল সেটা চিবাতে শুরু করলো, এবং চিবাতে চিবাতে একসময় তার মুখের দুই সাইডে রক্ত পড়া শুরু হলো, এবং সে এক দৃষ্টিতে আমার দেখে সে লাল চক্ষু নিয়ে তাকিয়ে রয়েছে। এমন অবস্থায় আমার ঘুমটা ভেঙে গেল, এবং ঘুম থেকে উঠে ধরফর করে উঠি। ওঠার পর যেটা হয়, আমার দেখি শরীরটা পুরো ঘেমে গিয়েছে, ঘুমে ভিজে গিয়েছে। তারপরে আমি আমার আঙুলটার দিকে তাকাই, এবং অদ্ভুত যে ব্যাপারটি দেখতে পারি, আমার আঙুলটি লাল হয়ে আছে এবং ব্যথা করছে। সে আঙুলটাই যে আঙুলটা কামড়েছিল স্বপ্নে। আমি বুঝতে পারছি না যে আসলে আমি কি দেখলাম এটা, এবং কেনই বা আমার হাতে এমন আঙুলটা এখনো লাল হয়ে আছে। এটা তো একটা দুঃস্বপ্ন ছিল সাধারণ দিনের মতোই। তখন হয়তো ভোর 4:30 কি 5টা বাজে, সূর্য উঠবে এমন। আমি যেহেতু প্রচন্ড ভয় পেয়েছি, আমি একটু ইজি হওয়ার চেষ্টা করলাম। চেষ্টা করে আমি হাতের যে আঙুলটা আসলে কামড়েছিল সেটা আমি মেসেজ করতে লাগলাম যে ব্যথাটা কমেছিল। আমি সাধারণত সকালে ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠতাম না। আমার আম্মু সকালে যখন নামাজ পড়তে উঠে, উঠে প্রথমে আমার ঘরে আসে। এটা তার প্রতিদিনের রুটিন, সে দেখতে উঠেছে। সে আমার ঘরে এসে দেখে আমি বিছানার পরে বসে আছি, বসে আঙুলটা হাতের মধ্যে নিয়ে আমি করছি এবং আমার হাত পাখানো। সে বুঝতে পারছে যে আমার ভয় পেয়েছি, কারণ আমার আম্মু জানতো যে ছোটকাল থেকে আমার এমন সমস্যা আছে, আমি দুঃস্বপ্ন দেখি, ঘুমের মধ্যে অনেক সময় খুব একটা ধরনের শব্দ করি। আম্মু আমাকে যথারীতি জিজ্ঞেস করলো যে কি হচ্ছে, তুই ভয় পেয়েছিস? আমি তখন বললাম আম্মুকে যে হ্যাঁ ভয় পেয়েছি। তা আম্মু বললো কি হয়েছে বল আমাকে পুরোটা। আমি আম্মুকে ঘটনাটা পুরো বললাম, যে স্বপ্নে আমি কি দেখেছি এবং কি হয়েছিল, এবং আঙুলটাও দেখালাম যে এখনো লাল হয়ে আছে, ব্যথা করছে। তা আম্মু যেটা আমাকে বললো, সে আসলে আমাকে অভয় দেওয়ার জন্যই বলেছিল যে না এটা দুঃস্বপ্ন, এটা কোনো ব্যাপার না, তুই ভয় পাস না, এখানে থাক, সমস্যা নেই, তুই ঘুমা, আমি তো পাশে বসে আছি। আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম, এবং আমার আম্মু তখন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, এবং আমি ঘুমালাম। ঘুমিয়ে আমি ঘুম থেকে উঠলাম 10:30 দিকে। উঠে যথারীতি নাস্তা করলাম, ফ্রেশ হলাম, আমি বসে বসে টিভি দেখছি আমাদের টিভি রুমে। তখন 11:00 আমার সেই বন্ধু তুর্কি যে ছিল, সে আমার বাসায় বেড়াতে আসে। তুর্কি আর আমার বাসার পাশাপাশি ছিল, এবং আমরা খুব ক্লোজ ছিলাম ছোটকাল থেকে, এখনো আছি। তো আমার বাসায় যথারীতি বেড়াতে আসে, এবং বেড়াতে আসার পরে আমি টিভি দেখছিলাম, আমার পাশে এসে বসলো। আমার আব্বুর একটি পাখি শিকার করার বন্দুক ছিল, যেটাকে এয়ার গান বলে। বন্দুকটা আব্বু যখন যৌবনকালে ছিল তখন অনেক ব্যবহার করত, কিন্তু সে অনেকদিন হলো বন্দুকটা ব্যবহার করে না। এজন্য আমরা মাঝে মধ্যে বছরে 1-2 বার বন্দুকটা বের করে জং পড়তো, তো সে জংটা পরিষ্কার করতাম যাতে বন্দুকটা ঠিক থাকে, সচল থাকে। এই দিনে 2 দিন আগেই আমি বন্দুকটা বের করেছিলাম, আমি এবং আমার বড় ভাইয়া বের করে বন্দুকটা তেল দিয়ে বা যেভাবে পরিষ্কার করতে সময় পরিষ্কার করে ওটা এক গেটের কোনায়, ওই টিভি ঘরের গেটের কোনায় রাখা ছিল, কিন্তু ওটা আমরা আলমারিতে তুলে রাখতাম, ওটা তখনও তোলা হয়েছিল না। আমার বন্ধু যখন আমরা পাশে বসে টিভি দেখছি, তখন ওর চোখ চাইল বন্দুকটার দিকে, এবং ও আসলে কোনোদিন বন্দুক দেখিনি, এবং ওর বন্দুকটা দেখে খুবই এক্সাইটেড হয়ে পড়ে। আমি বল, কি বন্দুক, এটা কি রিয়েল? তাই বলি, হ্যাঁ বন্ধু, এটা রিয়েল বন্দুক, এটা দেয় পাখি শিকার করার বন্দুক। তাও বন্দুকটা দেখে, আমি ওকে দেখাই, রেফারিও ভালোভাবে দেখে, তারপরে আমার কাছে আবদার করে বসে, চলো বন্ধু একটু বন্দুকটা চালিয়ে দেখি। আমি ভাবলাম যে হ্যাঁ বন্দুকটা পরিষ্কার করা হলো, কিন্তু এখনো চালিয়ে দেখা হলো না, ঠিক আছে কিনা চালায় দেখাই যায়। তা আমি বললাম ঠিক আছে চল ছাদে যাই, ছাদে যেয়ে কিছু কাক বা যদি পাখি পাই আমরা সেগুলো মারি। তা ও বললো ঠিক আছে চল। তা আমি গুলি বা বন্দুক দুইটা নিয়ে ছাদে যাচ্ছি। আম্মু অনেক মানা করলো যে তুই যাস না এখন, কেবল উঠলি ঘুম থেকে এখন যাস না। অনেক মানার পরেও আমি শুনিনি, না শুনেই ছাদে গিয়েছিলাম, সাথে আমার বড় ভাইও গিয়েছিল। যাওয়ার পরে আমরা অনেকক্ষণ ধরে পাখি বা কাক কিছু একটা শিকার করার চেষ্টা করছিলাম, তো হঠাৎ একটা কাকের গায়ে গুলি লাগে। লাগার পরে কাকটা নিচে পড়ে যায়, মরেছিল কিনা আমি সঠিক এখনো বলতে পারবো না। নিচে পড়ে যাওয়ার পর আশেপাশে যত কাক ছিল সব আমাদের মাথার পরে এসে জড়ো হয় এবং গোল গোল ভাবে ঘুরতে থাকে এবং প্রচুর চেঁচামেচি করতে থাকে। একদম পুরো আকাশটা পুরো ঘন হয়ে গেছে আপনার কাকে, এই সময় আমরা খুবই এক্সাইটেড হয়ে পড়ি, দেখছি এতগুলো কাক, আগে দেখছিলাম না কিছুই। তখন আমরা বন্দুকে খুব দ্রুত গুলি লোড করি এবং ফায়ার করি। এভাবে চার পাঁচ রাউন্ড, ছয় সাত রাউন্ড ফায়ার করার পরে এক দুর্ঘটনাবশত বা ভুলবশত একটি গুলি ঠিক মতো লোড করা হয় না বন্দুকে। সেটা যখন ফায়ার করা হয়, সেটা হচ্ছে যেখানে গুলিটা লোড করা হয়েছিল সেখানে গুলিটা আটকে যায়। তারপরে হচ্ছে এয়ারগানের একটা ব্যাপার আছে যে ঘাড় ভাঙা যায়, একটা একটা নর্মাল তো টান দিলে একটা পিস্টন পিছনে চলে আসে এবং ভিতরে গুলি লোড করার জায়গাটা থাকে, তা ওই জায়গাটায় গুলিটা আটকে গিয়েছিল। যেহেতু আমার ভাইয়া বললো যে ঠিক আছে গুলিটা যখন আটকে গেছে আমি, তুই একটু ওয়েট কর, আমি নিচে থেকে স্ক্রু ড্রাইভার প্লাস যা আছে কিছু নিয়ে আসি, বের করা তারপর বের করা ট্রাই করা যাবে। আমি ভাবলাম ভাইয়া আনতে থাকুক, আমি ততক্ষণ একটু নিজে নিজে ট্রাই করি। তা আমি করলাম কি, আমার আঙুলটা ওই ব্যারেলের মধ্যে যেখানে গুলিটা দিতে হয় ওখানের মধ্যে দিয়ে আমি খুঁচিয়ে খুঁচিয়ে গুলিটা বের করার চেষ্টা করছিলাম নখ দিয়ে। এমন চেষ্টা করতে করতে হঠাৎ আমার ফ্রেন্ড ছিল তুর্কি, ও আসলে তো বন্দুক সম্পর্কে তার কোনো আইডিয়া ছিল না, যেহেতু সে প্রথম দেখছে, সে জানতো না আসলে কি হয় বা কখন বন্দুকে কি প্রেস করলে কি হয়। সে ভুলবশত টিগারটি চিপে দেয়, চিপে দিলে যে এই জিনিসটা গুলিতে আঘাত করে গুলিটা বের করে দেয়, সে পিস্তনটা আমার আঙুলে এসে আঘাত করে এবং আঙুলটা দুই ভাগ হয়ে যায় ওখানে। এবং তখন যেহেতু একবারে আঙুলটা কেটে গিয়েছিল, একদম পুরো আঙুলটা সাদা হয়ে গিয়েছিল, কোনো রক্তও ছিল না, আমি কোনো ব্যথাও অনুভব করছিলাম না। আমি ওকে জাস্ট বলছিলাম যে তুই হচ্ছে ওই পিস্তনটা ধরে টান দে, যাতে হচ্ছে আমি দেখতে পারি যে আমার আঙুলটা আছে কিনা। তখন ও তাড়াহুড়ো করে বুঝতেছে না, হ্যাঁ আমি তো তখনও ব্যথা অনুভব করতেছি না, সাদা পুরো জায়গাটা হয়ে গেছে আঙুলটা। তা আমি ওকে বুঝিয়ে দেওয়ার পরে টান দিল, দেখি ভিতরে আঙুলটা পড়ে আছে। আমি আঙুলটা চেপে ধরে কোনো মতে নিচে গেলাম সিঁড়ি দিয়ে, যাওয়ার পরে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, ফেন্ট হয়ে গিয়েছিলাম। যাওয়ার পরে আমাকে হাসপাতালে অ্যাডমিট করা হয় এবং ওই আঙুলের কাটা অংশটাও সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। পরে ওটা সার্জারি করে বা অপারেশন করে আমার আঙুলের সাথে জোড়া দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওটা তো পচন ধরে গিয়েছিল, কারণ ডাক্তার বলেছিল যে ওটা যেহেতু একদম পুরোপুরি কেটে পড়ে গিয়েছিল, কোনো নার্ভের সংযোগ ছিল না, সেহেতু ওটা লাগবে না, এবং ওটা যদি আমি লাগানোর চেষ্টা করি বা সেলাই দিয়ে লাগানোর চেষ্টা করি সেক্ষেত্রে ওখানে আমার আঙুলটা পুরোটাই হয়তো পচন ধরে যেতে পারে এবং আরও বেশি কাটা লাগতে পারে। এখানে অদ্ভুত যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আমি স্বপ্নে দেখেছিলাম তুর্কি বলটা মেরেছিল ছয়, এবং যে আঙুলটা ওই অশরীরী বা যাই বলি না কেন ওই জিনিসটা কামড়েছিল এবং খাচ্ছিল, সে আঙুলে যতটুকু খেতে পেরেছিল সে ততটুকুই কাটা গেছে এবং ওই আঙুলটাই কাটা গেছে, এবং টিগারটাও প্রেস করেছিল তুর্কি।
অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। আমরা এই ছবিটা আপনারা ফেসবুকে গেলে দেখতে পাবেন, www.facebook.com/radiofurti। এবং আমি মনে হয়েছিল আমার যে ঘটনাটা শুনতে খুব স্বাভাবিক সাধারণ লাগে, এবং আমার মনে হয় কিন্তু পুরো ব্যাপারটা যখন চিন্তা করা হয় আমার মনে হয় যে এরপর থেকে কেউ দুঃস্বপ্ন দেখতে মানে স্বপ্ন দেখতেই ভয় পাবেন আসলে, যে স্বপ্নে এরকম স্বপ্ন যদি কেউ দেখেন আসলে, মানে অনেক সময় আমরা স্বপ্নে অনেক কিছু দেখি এবং কেমন হয় না যে জাস্ট উড়িয়ে দেই যে না স্বপ্ন তো স্বপ্নই, বাট এরকম ঘটনা যদি ঘটে এবং সেই আঙুলটা এখন আমরা দেখতে পাচ্ছি এবং আমরা সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, আমরা দেখতে পেয়ে পাচ্ছি সেটা, এবং অনেকে বলেন যে না এগুলো সব ভুয়া, এই সমস্ত সব সত্যি না, এই সমস্ত আমি আজকে আপনাদেরকে পুরো দেখিয়ে দিলাম জিনিসটা, আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন, এবং উনি মেইলেও ঠিক এইভাবেই লিখেছিলেন এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেই আঙুলটা যে ক্ষতটা তিনি এখনো নিয়ে বেড়াচ্ছেন এবং স্বপ্নে দেখেছিলেন যে জিনিসটা, যেটা অতটা পাত্তা দেয়নি। আপনি তো সন্ধ্যা আপনি তো মানে সকালের পরে ওই জিনিসটা আর মাথায় ঘামান নাই?
না, সকালে আমি যখন আম্মু আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেল তারপর উঠে পড়তে আমার মাথা ঘামান, এটা অ্যাজ ইউজুয়াল ব্যাপার ছিল।
কোনো অদ্ভুত ব্যাপার আপনি বলছিলেন যে আমি আপনাকে তো জিনিস জিজ্ঞেস করেছিলাম, পরে আমি দেখলাম অদ্ভুত ওইটাও মিলে গেল, আপনি স্বপ্নে কিন্তু কোনো ব্যথা অনুভব করেননি, কোনো কিছু ব্যথা হয়নি, মানে কোনো কিছু বুঝতেই পারেনি, এবং খুব অদ্ভুত ব্যাপার যে স্বপ্নে ঠিক যেটুকু চাবিয়ে খেয়েছিল যেটা দেখেছিল যে সেই অশরীরটা, বাস্তবেও ঠিক ততটুকুই কাটা গেছে সেই আঙুলটা, এবং এটা আপনারা ফেসবুকে গেলে দেখতে পাবেন। একটা অদ্ভুত টাইপের ঘটনা। এরপরে আর কোনো কথা চলে না, আমরা জাস্ট একটা ব্রেক নিব, ব্রেকের পরে আবারও ফিরে আসবো, আপনাদের কমেন্টগুলো দেখবো ফেসবুকে আপনারা কি করছেন কি জানাচ্ছেন আমাদেরকে, এবং আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। একের পর এক এরকম চমক আসতে থাকে, সুতরাং আমাদের সাথে থাকুন, এবং আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FURTI স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radiofurti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যদি আপনি দেশের বাইরে থাকেন তাহলে সরাসরি ঘটনাটি রেকর্ড করে সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর ফেসবুকে যদি কমেন্ট করতে চান বা ফেসবুকে আমাদের যে পোস্টটা রয়েছে সেটা যদি লাইক দিয়ে কমেন্ট করতে চান, মতামত জানাতে চান, তাহলে চলে যান www.facebook.com/radio50। চলে যাচ্ছে একটা ছোট্ট ব্রেকে, আমাদের সাথে থাকুন, স্টে টিউনড রেডিও 50 এন্ড ডোন্ট স্টপ 50।
Bhoot FM, the night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুটি চলছে ভূত এফএম, এবং আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম। এবং মাসুমকে একটা বেশি মানে একটা বিয়ার থেকে থ্যাংক দিতে হয়, লাস্ট যে ঘটনাটা আপনারা শুনেছেন সে ঘটনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসম ছিল, এবং আশা করছি যে বাকিগুলো সেরকম যাবে। আপনারা নিশ্চয়ই মানে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই সে বিষয় নিয়ে অনেকে লেখেন সবসময়, কিন্তু আজকেরটা আমি আমি নিজেই খুব মানে এক্সাইটেড ছিলাম যে, এবং আমি খুব হ্যাপি মিউজিকটা নিয়ে। এনিওয়েজ, আমি দেখতে পাচ্ছি যে এখানে তৌহিদ ধ্রুব ফেসবুকে লিখেছেন আমাদেরকে, এছাড়াও কালো বক আমাদের লিখেছেন, তিনি রেডি। আমি একটু আগের পোস্টগুলো বেশি আগে পড়ছি, আগের যে কমেন্টগুলো সেগুলো আগে পড়ছি আর কি। আমাদেরকে এমডি নাইম ইসলাম এখানে লিখেছেন, মনে হয় শুনতে ভীষণ ভয় লাগবে। আমাদেরকে আফ্রিদা তাসনিম গুঞ্জন লিখেছেন যে আমরা আমরা যা ভাবি তাই হয় আমাদের সাথে। আমাদেরকে আকিব আহমেদ লিখেছেন যে আই লাভ ভূত এফএম। আমাদেরকে এমডি নিপু লিখেছেন এখানে, বংশিন চৌধুরী আমাদের লিখেছেন যে তার ভয় লাগে। আমির হামজা আমাদের লিখেছেন আই লাভ ভূত এফএম। এছাড়াও আমাদেরকে শাকিল আহমেদ এখানে লিখেছেন রুহুল আমিন। এছাড়াও আমাদের এখানে লিখেছেন নরকের রাজপুত্র সৈকত সহ আরো অনেকেই এখানে কমেন্ট করেছেন, আপনি চাইলে কমেন্ট করতে পারেন। কিন্তু আমাদের যেখানে এসএমএস রয়েছে আমাদেরকে লিখেছেন যে অরিন লিখেছেন মগবাজাতে যে সেকেন্ড স্টোরিটা অসম। আমাদেরকে জারিফ লিখেছেন যে ভূত এফএম শুনতে ভয়ঙ্কর ভাবে অন্যরকম হচ্ছে, ভূত এফএম শোটা ভয়ঙ্কর ভাবে অন্যরকম হচ্ছে। হ্যাঁ, আমরা বলেছি যে আমরা এখন বেশ অন্যরকম উইথ গ্রামোফোন। আমাদেরকে আচ্ছা সৈকত লিখেছেন যে আমাদের কাছে একটা স্টোরি আছে, আপনি পাঠিয়ে দিন। কবি জিঞ্জিরা থেকে লিখেছেন যে ভূত এফএম নিয়ে কথা লিখেছেন তিনি বেশ কিছু। আমাদেরকে তাসলিম ঝিনাইদহ থেকে লিখেছেন যে এই মাত্র ভূত এফএম এর সাথে জয়েন করলাম, আপনি তাহলে আগে ঘটনাটা মিস করেছেন, এবং আগে একটা চমৎকার ঘটনা কিন্তু আমরা অলরেডি শেয়ার করেছি। রাকিব এবং বিল্লাল গাজীপুর থেকে আমাদের সাথে রয়েছেন, কামরুল আমাদের আজিমপুর থেকে আমাদের সাথে রয়েছেন, সাদ্দাম আমাদের সাথে রয়েছেন জিগাতলা থেকে, এছাড়া আবিদ ধানমন্ডি থেকে আমাদের সাথে রয়েছেন, তিথি খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন, নিশাত চুনচুনি আমাদের সাথে রয়েছেন, এবং তিনি বলেন যে ভূত এফএম আমি মিস করি, অনেক মিস করি। কেন মিস করেন, এখন থেকে মিস করবেন না আর কি। শান্ত আমাদের লিখেছেন যে টু ইয়ার্স পরে, সম্ভবত আমি পড়তে পারলাম না এসএমএসটা, টু ইয়ার্স পরে কি আপনি আবার আমাদের ভূত এফএম এ জয়েন করলেন, ওয়েলকাম ব্যাক, এবং আশা করবো যে এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। আচ্ছা ভূত এফএম এ জয়েন করো, হ্যাঁ তাই তো তাই তো। এবং তিনি বলছেন যে ভূত এফএম ভয়ের সাথে আনন্দ হচ্ছে, এবং আমি চাইবো যে সেই আনন্দটা আপনি প্রতি সপ্তাহেই পান। যাই হোক, অনেক এসএমএস রয়েছে, বাট অনেক ঘটনাও রয়েছে, কী করি আজকে বুঝতে পারছি না। সুপ্তি আমাদেরকে লিখেছেন যে আজকের ঘটনাগুলো খুব ভালো লাগছে। এমনি সোহান বরিশাল থেকে আমাদের এসএমএস করেছেন, সানি আমাদের লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে সুমন জ্যাকসন এসএমএস করেছেন কেরানীগঞ্জ থেকে, নাদিম আমাদের এসএমএস করেছেন, আলিফ আমাদের সাথে এসে আমাদেরকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন পালাক সাব্বির লালবাগ ঢাকা থেকে। এছাড়াও আমাদেরকে নাইফুল ইসলাম এসএমএস করেছেন, লিখেছেন এনজয়িং টু নাইটস ভূত এফএম। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন পিয়া ফ্রম রাজশাহী। এছাড়াও শুভ রংপুর থেকে এসএমএস করেছেন, এস এইচ আব্রার আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও জান্নাত সহ আরও অনেকে, আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুটি এফ ওয়াটি ফুটি স্পেস, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @radio50.fm, which is BHWOTFM @radioFOTI.FM নাম ঠিক আছে, এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের জানা বা ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। এছাড়াও যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে দেশের বাইরে থেকে যদি আপনি ঘটনা পাঠাতে চান তাহলে রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা আমাদের একটু জানাবেন।
হ্যালো, আমি হাসিব, উত্তর শিক্ষকতর থেকে এসেছি।
আচ্ছা, আপনার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা খুব অদ্ভুত টাইপের একটা ঘটনা, এবং বর্ণনাগুলো খুব অদ্ভুত। এই ঘটনাটা কতদিন আগে ঘটেছিল?
এটা হচ্ছে 2011।
2011 কি ঘটেছিল একটু শুনো।
2011 লাস্টের দিকে প্রায় সারাদিন ক্লাস করে বাসায় এসেছি, সন্ধ্যার সময় আড্ডা, বাট রাত্রে হঠাৎ করে রক্ত মশা, বমি, প্লাস জ্বর। আমার ফ্রেন্ড রাজু ওর কথা না বললেই নয়, খুব কষ্ট করে রাত্রে আমাকে আমাকে খাওয়ানোর চেষ্টা করছে, বাট যাই খাচ্ছি বমি করতেছে আর কি। তো তখন আমি ভাবছি যে না, ঢাকাতে আমার এখন থাকা একদমই পসিবল না, আমার যে করে কালকে যশোর যেতে হবে বাসায়। কারণ যাই হোক, বাসায় যে হোক, এখানে যেন কিছু না হয়। সারাত্রি ওইভাবে বাসা থেকে ফোন টোন দিয়ে সবার অস্থির অবস্থা কান্নাকাটি। তো পরদিন পকেটে একটু 127 টাকা মাত্র। রাজুকে বললাম যে 110 টাকা হবে, বলতেছে যে মাসের শেষ আমার কাছে নাই। আমি বাসায় ফোন দিলাম, দিয়ে বললাম যে আমার জন্য টাকা পাঠাও, আমি যখন চলে আসবো আমার অবস্থা খুবই খারাপ আছে। তো বাসা থেকে আমি বের হয়ে গেছি, উত্তরে আসলাম, ভাবলাম যে আবদুল্লাপুর থেকে ভাবলাম যে বাসে উঠবো। কোথাও টাকা তুলতে পারছি না, কোনো বুথে নেটওয়ার্ক নাই বা টাকা থাকে তাহলে নেটওয়ার্ক নাই। দেন আমি সোহাগের কাউন্টারে গেলাম, যে যে বোঝা ছিল তাকে আমি বললাম যে এরকম আমার এই সমস্যা, আমার কাছে কোনো টাকা নাই, 127 টাকা অনলি আছে, বাট আমি প্রচণ্ড অসুস্থ, আমার যশোর যেতে হবে। তখন আমি চোখ দিয়ে পানি পড়ে গেছে। তো উনি দেশে, ওনার কাছে মনে খুব খারাপ লাগছে, উনি নিজের থেকে বলতে আসছে আপনি একটু বসুন আমি দেখতেছি। তো কিছুক্ষণ পর আমাকে আবার ডেকে বলতেছে কি যে আপনি যদি মাইক না করেন তাহলে আপনার টিকিটটা আমি কেটে দিই, বাট আপনি যখন পৌঁছাবেন আমার টাকাটা আমাকে দিয়ে দেবেন। তো বললো যে আপনি যদি কিছুক্ষণ পর যান তাহলে আপনার 1 ঘন্টা লেট হতে পারে, আর যেই বাসটা বের হয়ে গেছে এটা কিছু দূর গেছে, আপনি যে বাসটা ধরে নিন। তিনি আমাকে টিকিটটা দিল, আমি বের হয়ে দেখলাম যে ফুল গেটের দিকে দৌড়ে এসেছি ভাবছি বাসটার সামনে। তো অনেক দূর দৌড়ানোর পর আমার খুব খারাপ লাগতো, মানে বাসে যে উঠছি আর কি, যে পিছনের দিকে একদম পিছনের দিকে যে বসছি, যে আমি অসুস্থ পিছনে যেয়ে বসি, ভ্যান পিছনে যেয়ে বসলাম। তো ওই মুহূর্তে আশুলিয়াতে প্রচুর জ্যাম, 12টা 1টার দিক অনেক জ্যাম। তো এক পর্যায়ে গরমে আমি নিজেকে সহ্য না করতে পারি, আমার প্রচুর বমি হচ্ছে। ওইটা আমি বমি হওয়ার পর আস্তে আস্তে আমি আরও অসুস্থ হয়ে গেছি, যেরকম বমি হচ্ছে। তো সেই ক্রস করলো যাচ্ছি, তো ওই টাইমে এত প্রচণ্ড খারাপ অবস্থা আমার যে বাসের যে সুপারভাইজার মানে ওনার বলা বলি করতেছে যে নাকি এখানে নামায় একটা হসপিটালে ভর্তি করেছি তাহলে ভালো হবে। তো আমার বাসায় কথাবার্তা বললো, তো আমার বাসার থেকে একদম না, যাই হোক আপনারা ওকে নিয়ে যশোর আসুন, তারপর দেখতেছি কি করা লাগে, পরে হচ্ছে কামড় নেব, আপনি জাস্ট নিয়ে আসুন। তো যশোর যখন নিউ মার্কেট পৌঁছালাম বিকালের দিক, আমি যে দেখলাম যে আমার জন্য অ্যাম্বুলেন্স দাঁড়া করানো আছে, এবং যে মানে বাসায় যখন ভাড়াকে দেখলাম আপনাকে দেখলাম রাস্তার উপর দাঁড়া আসছে, তখন আমার আসলে ভালো লাগতেছিল যে এত খারাপ অবস্থা হয়তো। তো অ্যাম্বুলেন্সকে নিয়ে করে হসপিটালে নিয়ে গেছে, আমাকে নিয়ে গিয়ে স্যালাইন ট্যালাইন দিয়ে বিভিন্ন ওষুধ ওষুধ খাওয়ানোর পরে মোটামুটি 2 দিনের ভিতরে আমি একটু সুস্থ।
এবং আপনার বাসের মধ্যে একটা পর্যায়ে মনে হয়েছিল যে আপনি আর টিকবেন না?
না, আমার এটা মনে হয়েছে।
এবং এবং আপনি আপনি পানি খেতে চেয়েছিলেন?
আমি প্রচণ্ড পরিমাণ পিপাসা ছিল আমার, এবং আমি সবাইকে বলতেছি যে পানি পানি, বাট বাসে হয়তো বলতেছে যে না আমরা এই সমস্ত কেসে আমরা পানি দিই না। কেন দেয় না এটা আমি জানি না।
আচ্ছা, তারপরে আপনি পৌঁছালেন কোন রকমে, এবং আপনি গিয়ে দেখেন যেখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, এবং আপনি অ্যাম্বুলেন্সে চড়ে তারপরে আপনি সেখানে হসপিটালে গেলেন। হসপিটালে যাওয়ার পর আপনাকে ট্রিটমেন্ট করা হলো। ট্রিটমেন্ট করার পরে তারপরে আপনি কতদিন পরে ভালো হলেন?
2 দিন পর মোটামুটি একটু সুস্থ আর কি।
তো এই 2 দিনে কি ঘটেছে আপনি জানেন যে কি হয়েছে না হয়েছে?
এই 2 দিন স্বাভাবিক, আমি সবকিছু স্বাভাবিক, জাস্ট ওষুধ চলতেছে, স্যালাইন দিতে হচ্ছে, এই জন্য। তো যেটা হচ্ছে যে আমি রাত্রে ঘুমায় আসছি, শীতকাল প্রচণ্ড শীত, লেপ নিয়ে উদ্দেশ্য হয়ে আসছি, হঠাৎ আমার মাথায় 2টা এরকম থাবা দিছে, দিলে আমি লাফ মারে উঠছি, উঠে আমি লেপটা কোনো রকম সরাই, ডাইনিং এসে সুইচ বোর্ডে জোরে থালা মারছি লাইটটা জ্বালানোর জন্য। যখন লাইটটা জ্বলে ধান করে বাস্ট হয়ে গেছে, দিলে আমার বিষয়টা আমার কাছে কুড়িয়ে লাগছে, আমি চিল্লাপাল্লা করে কান্নাকাটি করে উঠছি যে কি এটা, আব্বু আম্মু ভাই সব দূরে আসছে যে কি হয়েছে কি হয়েছে। আমি কান্নাকাটি করতেছি, বললাম যে এই হয়েছে লাইট বাস্ট হয়ে গেছে। তাই বলছে যে ব্যাপার না, তুমি শুয়ে পড়ো আর কি, এটা তাদের কাছে টোটালি নর্মাল যে শরীর খারাপ এরকম হইতেই পারে, হয়তো টয়লেটে যাবে উঠছে তো এরকম হইতেই পারে। 2 দিন পর আবার চিঠা হলো যে আমি ওয়াশরুমে গেছি, যাওয়ার পর হঠাৎ করে ভেন্টিলেটার দিকে তাকাইছি, তাকানোর পর দেখি যে জল জলে 2টা চোখ আমার দিকে তাকায় আছে, আমি ওটা দেখাই মাথা ঘুরে পড়ে গেছি। তারপরে শুনি যে 40-45 মিনিট নাকি লাগছে আমাকে টয়লেট থেকে বের করতে। তো পরে যখন আমি একটু সুস্থ হয়ে বললাম যে এই ব্যাপার আমি এরকম একটু কিছু দেখছি, তাহলে আমাকে বলতেছে যে তুমি অসুস্থ দুর্বল এই জন্যই মনে হয় তোমার এটা হয়েছে, তুমি মাথা ঘুরে এই জন্যই পড়ে গেছো, দেন ওই দিন আমাকে আরেকটা ক্লায়েন্টই আমাকে শুয়ে রাখছে সারাদিন। এরপরে এটা আমার কাছে একটু ইয়ে লাগতেছে যে এটা কী হচ্ছে আমার সাথে, আমি কোনো কিছু বললে এটা কারো কিছু বিষয় হচ্ছে না, সবাই আমাকে একই দোয়া দিচ্ছে যে আমি অসুস্থ এই জন্য। বাট আম্মুর কাছে জিনিসটা কেমন লাগছে, তো আম্মু বললো কি আচ্ছা একটু ট্রিটমেন্ট চলতেছে, তো এক কাজ করো একটা হুজুরের কাছে নিয়ে যায় তোকে। আমি বললাম যে না আমি হুজুরের কাছে যাবো না, কি দিয়ে কি এগুলা কী করবে সে গেলে, ট্রিটমেন্ট চলতেছে চলো। তো আম্মু বললো কি যে চল, সে এক প্রকার হুজুর না, তুই গেলে দেখবি আর কি। ধর আমি গেলাম আম্মুর সাথে বারোটা একটার দিকে গেলাম, ওই যে এদিকে উনি কি দাঁড়ায় আছে একটা জিন্সের প্যান্ট পরা একটা পোশাক পরা দাঁড়ায় আছে। আম্মু দেখে বললো এই ব্যাপার
খুব নর্মাল, তার মানে
একটা নর্মাল একটা মানুষ। তো এইটা আমার আমার কেমন লাগছে, আমি বললাম যে ইনি একটা হুজুর কিভাবে হয়। তা আমি ওনাকে বললাম যে ভাই আপনার নাম কি, ইয়াং। আমি বললাম যে ভাই আপনার নাম, আমার নাম রবি, রবি ইসলাম। তো আমি বললাম যে তো আপনি মানে কি এখন কি দেখবেন আর কি, ঠিক আছে। তো উনি বলতেছে যে তুমি একটা কাগজ বের করলো অনেক বড়, ওইখানে বিভিন্ন রেখা থেকে আগানো আছে অনেকটা রাশিফল যেরকম হয় বড় করে রাখা আছে, উনি একটা বের করলো ক্যালেন্ডারে অপর পাতা কলম দিয়ে পেন্সিল যেরকম দাগানো আর কি। তো উনি আমাকে বললো যে তোমার হাতটা রাখো ওইখানে, আমি ওর উপরে হাতটা রাখলাম মাঝখানে। দেন উনি হাতের ভিতরে একটা তাবিজ দিল, সাদা কালারের একটা তাবিজ। উনি বললো যে এই আঙ্গুলটাতে চেপে রাখো তাবিজটা এবং হাতটা রাখো, এবং উনি তিনটা মাঝখান থেকে তিনটা রেখা টানছে, বামের দিকে যে রেখাটা ওটা যখন টানছে তখন বলছে যে যদি মানুষ ক্ষতি করে থাকে তাহলে হাতটা এই দিকে থাকে, আর সোজাসুজি একটা রেখা থাকে বলতেছে যদি মানুষ জিন উভয় ক্ষতি করে থাকে, তো যদি জিন ক্ষতি করে থাকে তাহলে হাতটা সোজা থাকে। আর ডান সাইডে আর একটা রেখা কাটছে, এটা বলতেছে যদি মানুষ আর জিন উভয় ক্ষতি করে থাকে তাহলে এই হাতটা এদিকে যাবে। তা আমি বললাম যে আপনি কি পাঁচ ভ্রম করতেছেন আমার সাথে, যে হাতি হওয়া দিয়ে কি যাবে, ঠিক আছে, আর আপনি কেন বাড়িতে করতেছেন, এটা কি দিয়ে কি হবে আর কি। তো উনি বললো যে আচ্ছা তুমি জাস্ট হাত রাখো সমস্যা নেই, তুমি হাত রাখো। তুমি আমার হাতটা রেখে ওর উপরে একটা চূড়া পড়লো, ওই হাতে একটা ফু দিল, দেওয়ার পর মনে হয় 15-20 সেকেন্ড পর মনে হচ্ছে আমার আস্তে আস্তে হাত সামনের থেকে পুরোটা অবাস হয়ে যাবে, হাতে শক্তি পাচ্ছিল সম্পূর্ণ। কিছুক্ষণ পর হাতটা একটা লাভ দিয়ে যে ডান দিকে যা পড়লো,
আপনার নিজের কন্ট্রোল ছিল না,
কোনো কন্ট্রোল নেই হাতের উপরে, আমার কোনো কন্ট্রোল নেই, এরকম পড়লো। পড়লে আমি হেসে দিচ্ছি আর কি, যে এটা কী হলো আর কি, যে নিজের এক্সপিরিয়েন্স এরকম হাত দিয়ে পড়তেছে, এটা আমার কাছে টোটালি একদম মানে কেমন লাগতেছে যে কী করে সম্ভব এটা। তুমি আমি কাগজটা রেখে দিলাম, দিয়ে হাতটা সোজা করলাম, 5-6 মিনিট লাগছে আমার স্বাভাবিক হতে। তো উনি বললো যে আচ্ছা তুমি আর এক কাজ করো, আমার হাতে কিন্তু আর একটা তাবিজ দিল, দিয়ে বললো কি যে হাতে দুই আঙ্গুলে একটা তেল লাগাই দিল কিসে, বলছে তুমি দেখো যে তুমি কারোর ছবি দেখতে পাও কি, তোমার আঙুলে কারোর ছবি বেশি ওঠে কিনা তুমি দেখো আর কি, কে ক্ষতি করছে বা কি। তো আমি অনেকক্ষণ টাকা এখন কিছু দেখতেছি না, বাট হালকা হালকা কি দেখতেছি, বাট এটা আমি ওকে বললাম যে আমি কিছুকে দেখতে পাচ্ছি বাট এটা স্পষ্ট না। তা বলছে আচ্ছা ঠিক আছে তুমি রাখো শোনাচ্ছে না। তো আমাকে উনি বাইরে নিয়ে যাও, উনি আমার সাথে কিছু কথাবার্তা বলতে বলতে বললো কি আচ্ছা এক কাজ করো তুমি চা খাও, তো চা খাও আমি একটু কাকির সাথে কথা বলি, ঠিক আছে। তো আমি চা খাচ্ছি, দেন আম্মুর সাথে তার কথাবার্তা হয়েছে, দেন আমি বাসে ফিরে আসছি। দুদিন পর আমি সুস্থ, তো সুস্থ হওয়ার পরে আমি আম্মুকে জিজ্ঞাসা করতেছি যে আমি সুস্থ হয়ে গেলাম বা কী হয়েছে, মানে রবিউল ভাই তোমাকে কী কী বলছে বা কী হয়েছে এত আমাকে বলে আর কি, সমস্ত বিষয়টা কেমন লাগতেছে আমার জানা উচিত, যে হঠাৎ করে এত অসুস্থ ছিলাম এখন কী করে সুস্থ হয়েছি। তো আমাকে বলতেছে যে না আমি তোকে এটা বলতে পারবো না, আমাকে নিষেধ করছে।
এবং এই দুদিনে কী ঘটেছে না ঘটেছে আপনি কিচ্ছু জানেন না
এই দুদিনে? না এই দুদিন তো মানে মোটামুটি আর কি স্বাভাবিক, মানে সুস্থ হওয়ার যে একটা স্টেপ থাকে যে আস্তে আস্তে সুস্থ হয়ে
যায়
ওরকমই আর কি।
ঠিক আছে, তারপরে?
তো আমি বললাম যে না এটা আমার জানা উচিত, কারণ যে কী হয়েছে আমি এত ডাক্তার এত ট্রিটমেন্ট প্রোগ্রাম করলাম হসপিটালে ইভেন যে ভর্তি হয়েছিলাম, বাট কী হয়েছে এটা আমাকে বলো। অবশ্যই যে আমি বলতে পারবো না, তোর যদি এতই কৌশল থাকে এত আগ্রহ থাকে
রবিউল ভাইকে
রবিউল ভাইকে যা জিজ্ঞাসা করছি। তো আমি গেলাম ইতিমধ্যে বিকেলের দিকে গেলাম আসলে পর্ব, তো উনি আমাকে বললো যে ভাই তুমি আসলে ভালো কথা, আজকে তো আমার অনেক রুগী আছে, তো তুমি এক কাজ করো তুমি কালকে আসো যে টাইমে আসছিলাম ওরকম টাইমে আসো তাহলে আমি তোমাকে বলবো। তো আমি পরদিন গেলাম ওইখানে, গেলে উনি চা টা খাইলো, তারপর আমি বললাম যে ভাই কী হয়েছে আমার কাছে, মানে আমি হঠাৎ করে সুস্থ হয়ে গেলাম, অবস্থা তো খুব খারাপ ছিল, ঠিক আছে, বা আপনি আপনি যে এরকম ট্রিটমেন্ট করতেছেন এটা কি করে সম্ভব? আপনি একজন ইয়াং মানুষ, আপনি পড়াশোনা করছেন,
মানে কি ঘটেছিল সেটা তারপরে কি বললেন?
তো উনি বলতেছে যে তুমি হয়তো জানো না তোমার ভাইয়াকে বাসা থেকে ডেকে আনা হয়েছিল, তোমার বড় ভাইয়াকে। তো বললেন যে ভাইয়াকে ডেকে আনা হয়েছিল কেন? অবশ্যই যে তোমার যে কাজটা আর কি তোমাকে তাবিজ করা হয়েছিল, তো এইটার জন্য আমার আরেকজন লোক দরকার আর কি, এবং তোমার ফ্যামিলির ভিতর। তুমি হয়তো জানো না তোমাকে গোপন ডেকে এটা করা হয়েছে যে তুমি এটা কেমন কি ফিল হয়, তোমার কেমন কি লাগে, তো তোমার ভাইকে ডেকে আনা হয়েছে, এটা তোমার আমাদের সাথে কথা হয়েছে এই বিষয়ে। সকালে নাস্তা বলো, দুপুরে খাবার বলো, একই প্লেটে খাইছি আমরা। এটা হচ্ছে মানে এই তাবিজটা করার জন্য এটা করা উচিত ছিল।
আমার একটা ঘটনা আছে, আমি সেটা বলবো। তারপরে
তো এটা করা উচিত ছিল আর কি। তো আমি বললাম যে তো তাবিজ করছে কোথায় করছে, কেন করছে, এটা এটা কি মানে? তো উনি বলতেছে যে কারবালা যে কবরস্থান যশোরে, তো বলতেছে যে এইটাই তোমাকে যে তাবিজ করছে তোমার ফ্যামিলির ভেতরে, তাতে আমি নাম বলবো না কারণ যেটা আমার বলা একদমই ঠিক না। বাট তো তোমার যেটা হয়েছে যে তোমাকে তাবিজটা করছে যে দুইটা যমজ বাচ্চা একসাথে হয়েছে জন্মগ্রহণ করছে, ইভেন কিছুদিন পর মারা গেছে, এরকম একটা পর্যায়ে তোমার এই যে বাচ্চা দুটা মারা গেছে, ওই লাশের ঠিক দুটা মাথার মাঝখানে তাবিজটা তোমার করা হয়েছে, এবং দেহ হাত মতো খোঁচা হয়েছে, আর একদম তাবিজের যে নিচে, তাবিজের যে অংশটা একদম নিচে একটা বাঁশপাতার কাগজ, ওখানে তিনবার লেখা আছে হাসিবের ক্ষতি হোক, হাসিবের ক্ষতি হোক, হাসিবের ক্ষতি হোক। ইভেন যে আমার ব্যবহৃত চুল, আমি চুল বড় রাখতাম, ওই চুলটা কি করে ম্যানেজ করতে জানি না, ওই চুলটা শুয়ে ঢোকানো এবং শুটা উল্টো ভাবে ওই যে বলটার ভিতরে গেঁথে দেওয়া, এটা একদম নিচের নিচের পা। তাহলে উপরে যে স্টেপটা করা এটা হচ্ছে যে বাঁশের যে চটা আছে, চটা এরকম কেটে কেটে ছোট ছোট পাট করে ওই চটাটা এরকম দেখবেন যে কবরের উপর সাধারণত বাঁশ এরকম কেটে রাখা হয়, ঠিক ওইভাবে রাখা আর কি। তার উপরে যেটা রাখা লাশের যে কয়লাটা, ওই কয়লাটা এরকম ছেটানো আছে তার উপরে মাটি চাপা। আমি বললাম যে তো এইটার মানে কি, এইভাবে তাবিজ করছে কিন্তু এর কি দিয়ে কি? তো বলতেছি যে তুমি বেঁচে গেছো কারণ যে এর ভিতরে বৃষ্টি হয় না আর কি, একদম বৃষ্টি হয় না, যদি কিনা বৃষ্টি হইতো তাহলে যেটা আসতেছে যে যেহেতু শীতকাল বৃষ্টি হওয়ার তো সম্ভাবনা নেই, তাবিজটা করছে, তো যদি বৃষ্টি হইতো যখন বৃষ্টি হবে এই মাটিটার উপর তো বৃষ্টি পানি পড়বে, তখন এই মাটিটা তো আস্তে আস্তে ভিজে নিচের দিকে যাবে, এবং নিচের দিকে যে যে ধাপগুলো আসছে এই ধাপগুলো অতিক্রম করে মাটি গোলে যখন ওই যে বলটা রাখা আছে ওর উপরে যখন পড়বে তখন তুমি মারা যাবো, এতটুকু। তো আমি শোনার পরে আমার কেমন যেন লাগতেছে যে এটা কি করে বা কি করে সম্ভব, এটা কেন হইলো আর কি। তো ওনার সাথে এই নিয়ে অনেক কথাবার্তা হলো এইটাই আর কি। বাট আমি তারপর থেকে মানে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছি, এবং এই জিনিসগুলো যখন কল্পনা করি তখন নিজের কাছে আরো অনেক খারাপ লাগে যে এটা মানে যেই করুক এই কাজটা
কিভাবে করলো
এটা ঠিক না, একদমই ঠিক না, যে মানুষের ক্ষতি করা এই জিনিসগুলো একদমই ঠিক না।
এখন আপনি সুস্থ আছেন?
এখন স্বাভাবিক,
ওই ঘটনার পরে কোনো সমস্যা হয়নি এবং দুদিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে?
তারপরে যে সমস্যাগুলো হয়েছে পরে আর কি।
আচ্ছা,
ওই টাইমে আর
ওটার কোনো সমস্যা হয়নি। আমি আমি বলবো এই যে ট্রিটমেন্টের যে প্রসেসটা, সেই প্রসেসটা কি বা কেন কীভাবে ঘটেছিল সেটা এবং কেন এরকম ঘটনা বেশ কিছু আছে সেটা আমি বলবো, কিন্তু তার আগে আমাকে ছোট বিরতিতে যেতে হবে আমাদেরকে আরও একবার, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। আপনাদের এসএমএস, আপনাদের কমেন্ট সব কিছু নিয়েই আমরা ফিরে আসবো, আপনারা আমাদের সাথে থাকবেন সেটা আশা করবো, এবং জাস্ট একটা ছোট্ট বিরতি তারপরে ফিরে আসছি। স্টে টিউন টু রেডিও ফুটি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটি। শুনছেন সব সময় পেরিয়ে ভর্তি ঘুরিতে, সময় রাত 12:35 মিনিট। আমি রাত্রে আছি সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। এবং শুরুতে জানিয়ে দিই, যদি আমাদের এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন নামের ফোর জিরো নম্বরে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম অ্যাট দ্য রেট রেডিও সিটি ডট এফ এম, HSPHWTFM অ্যাট দ্য রেট RADIOFORTI ডট এফ এম আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, অথবা আপনার যা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা আমাদেরকে, যারা দেশের বাইরে আছেন এবং আমাদের ঘটনা পাঠাতে চান, তাদেরকে বলবো যে আপনার ঘটনাটি সরাসরি রেকর্ড করে সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর আমাদের ফেসবুকে যদি আপনি আমাদের এই সেই পোস্ট দেখতে চান এবং সেখানে যদি আপনি কমেন্ট করতে চান বা আপনার যে মতামত সেটা যদি আপনি জানাতে চান তাহলে সেখানে অবশ্যই জানাতে পারেন, এবং সেখানে অবশ্যই অন্যরাও কমেন্ট করছে সেই কমেন্টগুলো আপনারা রিপ্লাই করতে পারেন, দেখতে পারেন কে কি কমেন্ট করছে, আপনিও আপনার কমেন্টটা সেখানে জানতে পারেন। তো চলে যান www.facebook.com/radiofurti অ্যাড্রেসে। আর রেডিও ফুর্তি স্পেলিং হচ্ছে RADIOFORTI। আমরা চলে যাবো পরবর্তী অতিথির কাছে, তার ঘটনায়। তার আগে কিছু এসএমএস আমাকে পড়তে হবে। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে জিরান পিলখানা থেকে লিখেছেন যে ভূত এফএম রক্স, আমাদেরকে রাজ লিখেছেন আমাদেরকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস কোভিড ইন্ডিয়া থেকে লিখেছেন, তোমাদের অনেক এসএমএস করি। আমাদেরকে অর্পা লিখেছেন যে আমি মাহিন, এবং আমি মাহিন মঞ্চলি মৌসুমি সবাই স্টোরিও শুনছি। নাইন চিটং থেকে লিখেছেন, তিনিও আমাদের সাথে রয়েছেন। আরমান আমাদের চিটং থেকে আমাদের সাথে রয়েছেন, এবং আমাদের সাথে রয়েছেন সোহাগ রামপুর থেকে, এবং এছাড়াও আমাদের সাথে রয়েছেন ফাহিম নরসিংদী থেকে, এছাড়াও আমাদের সাথে রয়েছেন আশিক সিরাট থেকে, রিজিপ আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন সারা, এছাড়াও নিশিতা কুড়িল থেকে আমাদের সাথে রয়েছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন যাত্রাবাড়ি থেকে ওমর, আমাদের সাথে রয়েছেন সুমি, এটা তার ফার্স্ট এসএমএস এবং তিনি পড়তে অনুরোধ করেছেন। রুমা রাজশাহী থেকে আমাদের সাথে রয়েছেন, ডিএমসি থেকে সুজন আমাদের সাথে রয়েছেন, সেকেন্ড স্টোরিটার কথা তিনি বলেছেন। মাহি আমাদের সাথে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদের সাথে মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে, এবং তিনি বলছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার তিনি অনেক প্রশংসা করেছেন। আচ্ছা, আমাদের সাথে এছাড়াও খুলনা থেকে রয়েছেন আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন, আমাদের সাথে রয়েছেন পুষ্পা জিঞ্জিরা থেকে, এছাড়াও আমাদের সাথে আছেন এই মুহূর্তে এমডি রাজ, রাজশাহী থেকে, আরও অনেকেই আমাদের সাথে রয়েছেন। আমি একটু আগে যে ঘটনা শুনছিলাম, আমি বলছিলাম যে সেই ঘটনাটা একটা ট্রিটমেন্ট দিয়েছিল যে বাসা থেকে তার ভাইকে ডেকে নিয়ে গিয়েছিল এবং তারা একসঙ্গে নামাজ পড়েছেন, একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন। আমার ঘটনাটা এরকম কিছু না, আমি একটা সময় বেশ ভয় পেতাম, এরকম আমার সবসময় একা ঘুমোতে বা বিভিন্ন সময় সমস্যা হতো। তো আমার একটা বন্ধুর মাধ্যমে আমি একজনের সাথে গিয়ে দেখা করেছিলাম, এই ঘটনাটা খুব অদ্ভুতভাবে মিলে গেল, এবং তিনিও আমাকে এইটাই বলেছিলেন, কোনো কিছু কোনো ট্রিটমেন্ট করেননি বা কোনো কিছুই করেননি, জাস্ট ভয়টা আমার দূর হয়ে গিয়েছিল। কিন্তু তিনি একটা অদ্ভুত কাজ করেছিলেন, শুধুমাত্র বলেছিলেন, দুপুরবেলায় গিয়েছিলেন, উনি বলেছিলেন যে আপনি আজকে লাঞ্চটা আমার সাথে করেন, এবং তিনিও খুব সাধারণ একজন মানুষ, পড়াশোনা করছেন, কিছুদিন পর দেশের বাইরে চলে যাবেন, একদম নর্মাল একজন মানুষ। সেই মানুষটাই তিনিও আমাদের আমাকে ওরকম দুপুরে খাবার অফার দিয়েছিলেন, এবং খাবারের পরিমাণ ছিল খুব অল্প। আমি বলেছিলাম যে আপনার নিজের জন্য রান্না করা খাবার, এটা আমি আমার বন্ধু আছি আমরা তিনজন কীভাবে খাবো, উনি বলেন শুরু করেন হয়ে যাবে, এবং খাওয়ার শেষেও খাবার বেঁচেছিল, জাস্ট কয়েক টুকরা মাংস সেটাও বেঁচে গিয়েছিল। খুব অদ্ভুত ব্যাপার যে আমি খাবার আগে মোটামুটি যেরকম দেখেছিলাম তার থেকে একটু কমেছে, বাট সবার খাওয়া হয়ে গিয়েছে, এবং তিনি বলছেন কি বলেছিলাম তো যে খাবারটা হবে সবাই, এবং তাই হয়েছিল। এবং তিনি এটাও একটা মানে রিচুয়াল বলেন বা একটা মানে প্রসেস বলেন, যাই বলেন না কেন, এটা একটা রুল বলেন, এটা একটা রুল যে হ্যাঁ একসঙ্গে খেতে হবে। আমি জানি না যে এটা কেন বা কীভাবে হয়, বাট এটা এটা আমার ক্ষেত্রে আমি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছিলাম, যেন সেটা অন্য প্রসঙ্গ। বাট আজকে অনেকদিন পরে এই ঘটনা শুনে মনে হয়েছে হ্যাঁ কোথায় যেন এই ঘটনার সাথে ওই ঘটনাটাও হালকা মিল রয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, ফেসবুকের কমেন্টগুলো একটু পরে পড়ছি। আপাতত আমাদের যে নেক্সট যে গেস্ট রয়েছেন তার সাথে পরিচয় করে দিই, আপনার নামটা প্লিজ একটু বলবেন।
ধন্যবাদ আসল ভাই, আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির আকাশ, আমি এসেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে।
ওকে, আমরা শুনি আপনার ঘটনা।
আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটি আমার একজনের কাছ থেকে কালেক্ট করা। তো মেইনলি ঘটনাটা হচ্ছে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার। তো আমি যেভাবে ওনার কাছ থেকে শুনেছি সেভাবে শেয়ার করছি। মেইনলি দেখা যাচ্ছে যে গ্রামের ঘটনা, তো প্রায় আজ থেকে 2-3 বছর আগের ঘটনা। তো গ্রামের দেখা যায় যে বাড়িগুলো প্রায় কাছাকাছি থাকে খুব, তো সেরকমই একটা বাড়িতে একটা বেবি জন্ম নেয়। জন্ম নেওয়ার পরে দেখা যাচ্ছে যে সে ছোটবেলা থেকে তার দেখাতে কিছু কিছু সমস্যা থেকে যায় যেগুলো অ্যাবনর্মালিটি শো করে। যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ ভর দুপুরবেলায় শিশুটা শুধু শুধুই অনেক জোরে চিৎকার করে কান্না করছে, অথবা দেখা যায় যে সে আত্মীয় স্বজনের কারো কোলে যাচ্ছে না, বা দেখা যাচ্ছে হঠাৎ সে আকাশের দিকে বা অন্য কোনো দিকে হয়তো সে দেখা যাচ্ছে তাকিয়ে আছে, কিংবা দেখা যাচ্ছে যে হাত নাড়ছে। তো এই ব্যাপারগুলো ছোটবেলা থেকেই খুব মানে সবাই ওর যে বাবা মা ছিল তারা তাদেরকে বেশ নাড়া দিত। এবং সবচেয়ে একটা ব্যাপার হচ্ছে যে প্রায় রাত্রেবেলা উঠেই সে কোনো কারণ ছাড়াই কান্নাকাটি শুরু করতো। তো তারপরে ওনা ওই যে বেবিটার আব্বু আম্মুর কাছে আব্বু আম্মু চিন্তা করলো যে এভাবে কেন করতেছে, তো এটা একটা সমাধানে আসা জরুরি। তো তারা গ্রামের সাধারণত হুজুর বা কবিরাজ যারা থাকেন, তো উনি যাতে করে এগুলো পালন করে তাহলে সমস্যাগুলো হবে না। তো তারপরে বাসা যখন নিয়ে আসে শিশুটাকে, তখন দেখে যে না, মোটামুটি আগের যেই ঘটনাগুলো ঘটতো সেগুলো কিছু কমে গেছে, তো নর্মাল ব্যাপার, সবাই মোটামুটি খুশি। তো এভাবে চলতেছে। তারপর দেখা গেল যে কিছুদিন পরে যখন শিশুটা একটু বড় হয়েছে, তো এভাবে চলতে সবসময় তার গলায় তাবিজ থাকতো এবং মাজায় একটা বলে যে মাদুলি কালো রঙের সেটা থাকতো, হাতে আংটি থাকতো। তো এভাবেই চলতেছিল। তো হঠাৎ করেই সবকিছু ঠিকঠাক ছিল, হঠাৎ করে একদিন শিশুটা মানে মানে লাপাত্তা মানে মানে হারাই গেল আর কি। তো হারা যাওয়ার পর কোথাও খুঁজে পাচ্ছে না, এবং এটা নিয়ে বেশ শোরগোল শুরু হয়, কারণ গ্রামের সাধারণত এক বাসায় কোনো কিছু ঘটলে দেখা যায় যে পুরো সাত আট বাড়ি জেনে যায়। তো তারপর দেখা গেল যে প্রায় সব গ্রাম মিলে তাকে খোঁজাখুঁজি করা হচ্ছে, কিন্তু অনেকক্ষণ যাবো তা কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। তো গ্রামের মানুষ বেশ নার্ভাস হয়ে গেল এবং তারা কান্নাকাটিয়ে শুরু করলো, তারা কোথাও খুঁজে পাচ্ছে না। দেন যে শিশুটা যে মা ছিল উনি পুনরায় সেই হুজুরের কাছে গেলেন যে হুজুর আমার বাচ্চাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আমি এখন কি করবো, আমি আপনি যেভাবে হোক আমার একটাই মাত্র ছেলে, আমাকে একটু প্লিজ একটু হেল্প করেন আর কি। তো হুজুরের যেটা স্পেশাল প্র্যাকটিস ছিল মানে উনি যেটা করতেন আর কি, সেটা হচ্ছে মানে উনি আয়না মানে একটা কাঁচের আয়না বেশ বড়, উনি এটা মানে সামনে ধরে উনি গ্রামে যেটা কাঁথা বলি আমরা, কাঁথা মুড়ি দিয়ে উনি আর কি মানে যে জিনিসগুলো হারিয়ে যায় বা যে জিনিসগুলো সাধারণত মানুষ জানতে চায়, তো সেই জিনিসগুলো উনি বলে দিতেন এবং দেখা যেত যে সেই জিনিসগুলো ঘটতো। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তুমি কালকে আসো আমি তোমাকে জানাবো। তো বললেন আচ্ছা ঠিক আছে। তো পরের দিন ওই ছেলেটার বাবা মা এবং গ্রামের দু তিনজন লোক মিলে হুজুরের বাসায় গেলেন। তো হুজুরের বাসায় যাওয়ার পর বললেন যে হুজুর আসলে কি ব্যাপারটা হয়েছে, আপনি আজকে আমাদের আসতে বলছিলেন। তখন হুজুর বললেন যে আসলে আমি তো চেষ্টা করছি কিন্তু আমি আসলে জানতে পারতেছিলাম, তো আমাকে তোমরা আরেকটা দিন সময় দাও। তো হুজুর যে কাজটা করতেন উনি রাত্রেবেলায় এই কাজটা বেশি করতেন আর কি। তো তারপর দিন আবার ওই গার্জিয়ানরা গেলেন শিশু, কিন্তু দেখতে পেলেন যে কিন্তু হুজুর আবার বললো যে আচ্ছা আমি আজকেও কিছু তোমাদের বলতে পারতেছি না, তো একটা কাজ করো আমি আগামী কালকে তোমাদের বাসায় যাব, বাসায় গিয়ে আমি ব্যাপারটা আমি দেখবো। এই কথা বলে চলে আসে এবং এই কথা বলে ফিরে আসার পরে স্বাভাবিক ওই শিশুটার বাবা মা কিছুটা নার্ভাস হয়ে পড়ে যে আমাদের ছেলেটা খুঁজে পাওয়া যাচ্ছে, এদিকে দুই তিন দিন হয়ে যাচ্ছে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর দিন ওই যে হুজুর ছিলেন উনি ওই ছেলেটা যে ছেলেটা হারায় গেছে ওনার বাসায় গেল আর কি, ওর বাসায় গেল। বাসায় যাওয়ার পরে উনি প্রথমে ওনার বাড়ির পাশেই একটা পুকুর ছিল এবং পুকুরের পাশে বাড়িঘর ছিল এবং তার পাশে ঝোপ জঙ্গলা ছিল আর কি। তো উনি প্রথমে ওই পুকুরের পাড়ে গিয়ে সবাইকে বললেন একটু দূরে সরে যেতে, তারপরে উনি কাঁথামুড়ি দিয়ে উনি চেষ্টা করলেন কিছুক্ষণ যাবৎ আয়না কিছু দেখা যায় কিনা, বাট কিছুক্ষণ যাবৎ উনি অনেক চেষ্টা করার পরে কোনো সাউন্ড বা অন্য কিছু বলতে পারলেন না আবারও। তখন উনি কিছুটা মানে বিক্ষিপ্ত এবং মানে রাগান্বিত হলেন এবং তারপর উনি পুনরায় আবার এবার উনি বললেন যে আমি আরেকটু চেষ্টা করে দেখি ভালো করে। তারপর উনি এবার কাঁথা ছাড়া উনি চেষ্টা করলেন আর কি। তারপর উনি বললেন যে আমি যেটা বলবো তোমরা আয়না দেখে দেখে যেটা বলবো তোমরা সেটা করার চেষ্টা করবে। তখন ওগুলো তারপর ওগুলো ঠিক আছে। তখন উনি পাশে জঙ্গলের ওখানে গিয়ে তিনি আয়না তোমার সামনে ধরলেন, কিছুক্ষণ মন্ত্র বা যা হোক কিছু পরে উনি আয়নায় বললেন যে তোমরা একটা পাটকাঠি নাও, পাটকাঠি বলতে সরম দুই গ্রামে পাটকাঠি আমরা সবাই চিনি, সে পাটকাঠি নাও। পাটকাঠি নেওয়ার পরে বললেন যে উনি আয়নায় দেখতেছেন এবং বলতেছেন, বলতেছে এই অনুযায়ী কাজ করো। উনি আয়না দেখে বলতেছেন যে পুকুরের ভিতরে পাটকাঠিটা নাও, পাটকাঠিটা নিয়ে ঠিক ডান দিকে একটু একটু দূরে যাও, একটু দূরে যাও, ডান দিকে যাওয়ার পরে আর দুই হাত সামনে যাও। সামনে যাওয়ার পরে ঠিক যেখানে পাড় ছিল উনি তার থেকে একটু কিছু দূরে বললেন যে হ্যাঁ এখন পাটকাঠিটা রাখো। এবং যিনি
হুজুরি আয়নাতেই সবগুলো দেখছেন,
আয়নাতে সবকিছু দেখছেন এবং উনি জোরে জোরে বলছেন, মানে উনি আয়না থেকে এক পলক চোখও ফেরান নিয়ে, বা উনি পুকুরের যে লোকেশন বা পুকুরের ঘাট কোথায় উনি কিছুই জানেন না, জাস্ট আয়নায় দেখে উনি যে ইনস্ট্রাকশন দিচ্ছেন সে অনুযায়ী মানে পুকুরে পাটকাঠি দিতে বলতেছেন আর কি। তো সেভাবে কাজ করলো, কাজ করার পরে দেখা গেল যে পুকুরের পাড়ের থেকে ঠিক একটু ডান দিকে যেখানে উনি বলছেন যে পাটকাঠিটা রাখো, ঠিক ওখানে বললেন যে এখন রাখো, ওখানে ওখানে পাটকাঠিটা ওখানে অল্প করে পুঁতে দেওয়া হলো। তারপর বললো যে তোমরা এখানে একটু খুঁজে দেখো পানির নিচে। তারপর সাধারণত গ্রামে যে মাছ ধরার যে একটা যন্ত্র জালের মতো থাকে তিন কোণা বাঁশ দিয়ে বাঁধা, তো ওটা দিয়ে ওই পানির নিচে উনি বললেন যে আমাদের লোকাল ভাষা বলে খেয়াল দাও, মানে পানির যে পানিতে মাছ ধরার মতো পিছনের দিকে ঠেলো। তো প্রথমবার যখন ঠেললো তখন প্রথমবার ঠেলার পরই আমরা মাছ দেখতে উঠেছিল এবং দেখলো যে ভালো করে চেক করে দেখলো যে ওখানে একটা আংটি পাওয়া গেলো আর কি। আংটি পাওয়া গেলে তখন তখন উনি বললো যে আংটিটা আমার কাছে নিয়ে আসো। তখন আংটিটা যখন ওনার কাছে নিয়ে আসলো তখন উনি বললো যে এই যে ছেলেটা যে হারাই গেছে ওই ছেলেটার হাতে এই আংটিটা ছিল। তারপর ওই যে শিশুর যে বাবা মা তারাও এটা মানে লোকেট করলো যে হ্যাঁ আসলেই এই আংটিটা তো ওর হাতে ছিল, কিন্তু আংটিটা এখানে কিভাবে আসলো?
এটা আপনাদের এলাকায় ওই লোক এখনো আছে?
হ্যাঁ হ্যাঁ ওই লোক এখনো আছেন এবং এটা এবং এটা মানে এবং এটার সাক্ষী অনেকে আছেন এবং বাচ্চা থেকে প্রায় বুড়া সবাই এটা জানে
ঘটনাটাকে।
এবং উনি তখন বললেন যে এই আংটিটা তোমার ছেলে ছিল, তখন উনি বলছে যে হ্যাঁ এইটা আমার ছেলে ছিল। তখন বলছে যে এই আংটিটা এখানে কিভাবে আসলো? তখন উনি বললেন যে ছোটবেলা থেকেই যখন শিশুটা জন্মায় তখন তার উপরে পরি বা জিন যা ছিল তারা এটাকে নিতে চাইছিল। তো তোমরা যেহেতু আমার কাছে আগে থেকে আসছিল সেহেতু আমি ওকে আর কি তাবিজ এবং বা আংটি এগুলো দিয়ে আমি জাস্ট একটা প্রোটেকশন বা বন্ধ দিয়ে রাখছিলাম আর কি, তো এই জন্য নিতে পারেনি। তো ছেলেটা মেবি পুকুরে গোসল করতে নামছিল, হয়তো সাবান তাবান কোনো কিছু নিছে বা হাতটা পরিষ্কার করছে, ওই সময় আংটিটা পড়ে যায়। আর যখনই পড়ে যায় তখনই সেই তাকে নিয়ে যাওয়া হয়, এরকম নিয়ে যাওয়া হয় আর কি। তো তারপরে এখন তখন তাহলে আমি ছেলেকে কিভাবে খুঁজে পাবো, ওনার ছেলেটার মা আর কি বললো। তখন উনি বলে দিলেন যে তুমি পাশের উমর গ্রাম আছে, গ্রামের নামটা আমি বলছি না, তো বললেন যে ওই গ্রামে জায়গাটা লোকেট করে দিলেন যে এই এরিয়ার ভিতরে তোমরা যাও লোকজন সাত আটজন দিয়ে তোমরা খুঁজে দেখো। তখন সেই কথা মতো মানে সকালবেলার দিকে এই ঘটনা ঘটার পরে তার বিকেলের ভিতরেই তারা দুপুরের পরে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে বিকেলবেলায় তারা গিয়ে দেখলো যে একদম ঠিকই পাশে যে গ্রামটা ছিল ওই গ্রামে দেখা গেলো যে একটা পতির জমি, ধানি জমি যেটা পতির জমি, সেখানে যে দেখলো যে আমার সেই বাচ্চাটা ওখানে পড়ে আছে এবং দেখলেন যে বাচ্চাটা অচেতন অবস্থা আছে এবং যে হাতের যে রক গুলা থাকে এবং যে হাতের আঙুল গুলা হাতটা প্রচন্ডভাবে ফোলা এবং বোঝা যাচ্ছে যে সে কিছু খায়নি এবং তাকে মানে মানে অনেকটা কষ্টে থাকলে বা অনেকটা প্রেশারে থাকলে বা যেরকম হয় মানুষের ওরকম একটা মানে অবস্থায় সে আছে। তারপরে ওখান থেকে বাচ্চাটাকে নিয়ে আসলো এবং তারপরে তারপরে হুজুরের কাছে নিয়ে আসলো। হুজুরের কাছে নিয়ে আসার পরে তারপরে তাকে ট্রিটমেন্ট দিলেন হুজুর এবং বললেন, এবং উনি তখন ওই শিশু যে বাবা মা ছিল তারা বললো যে হুজুর এইভাবে তো আমরা এইভাবে তো প্রতিনিয়ত আমার সন্তানকে এইভাবে চোখে চোখে রাখা সম্ভব না, এখন আমরা এর থেকে কি করতে পারি বা ছিল আমাদের পরিচালনার উপায় কি? তখন হুজুর বলে যে দেখো আমি তো প্রথমে তোমাদের বন্ধ করছিলাম কিন্তু আসলে ওই যে যেই জিনটা আছে ও আসলে তোমাদের এমভাবে এরিয়ার ভিতরে দাঁড়া ছিল এই জন্য ওকে আর কি সে নিতে পারছে। তো এবার আমি এবার উনি উনি এক কাজ করলেন যে উনি যে পুরো বাড়িটা ছিল সাধারণত গ্রামে টিনের চালা থাকে দোচালা ঘর, তো উনি করলেন কি দুইটা সুতা দিয়ে দুই সাইডে সুরা বা অন্য কিছু করে উনি দুই সাইডে দুইটা দুই মানে দুই দোচালা ঘরের দুই কোনায় দুইটা রশি দিয়ে বেঁধে উনি একটা বন্ধের মতো কিছু করলেন এবং বললেন যে যে আংটিটা ছিল ওই আংটিটা আমার কাপড় পরাই দিল এবং তাবিজ আগে ছিল এবং যে বাড়িটা বন্ধ করে দিল এবং এরপরে বললো যে এই এই বন্ধ যেন কখনো খোলা না হয় এবং মানে আংটিটা থাকার কারণে ওকে আর নিতে পারবে না এবং আর যে বন্ধ করে দিচ্ছে তার জন্য জিনরা এই বাড়িতে আর আসতেও পারবে না। মোটামুটি মনে হয় এরকম একটা প্রোটেকশনের ব্যবস্থা করে দিল। এরপরে যতদূর শুনছি ওনার কাছে এখন পর্যন্ত আর সেরকম কোনো ওরকম ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আপনারা সবাই আরেকবার জানা দিয়ে আপনারা শুনছেন সবসময় রেডিও পূর্তি বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক চলছে ভূত এফএম, আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। একের পর একটা ঘটনা শুনছি, আমি দেখতে পাচ্ছি ফেসবুকে আপনারা অনেক কমেন্ট পাঠাচ্ছেন আমাদের। কল্পনার রাখি লিখেছেন, ভয় পাচ্ছি, স্টোরিগুলো অনেক ভালো লাগছে আমাদেরকে। শিবলি আহমেদ লিখেছেন, কারবালার পাশে আমাদের বাসা, খুব ভয় লাগছে আমাদেরকে। অথবা তিনি খুলনা থেকে লিখেছেন, নিশ্চয়ই খুলনা যশোর, যশোর বোধ হয়। সাইদ তানজিম আমাদের লিখেছেন এবং তিনি বলছেন যে গো নেক্সট স্টোরিটা হয়তো আরও হন্টেড হবে, সেরকম তিনি আশা করছেন। আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি যে সঞ্জিত পাহাড় এখানে এস এম এস করেছেন, আরও অনেকে এস এম এস এখানে এখানে কমেন্ট করেছেন। এছাড়াও আমাদেরকে কমেন্ট করেছেন এখানে দেখতে পাচ্ছি ফারহান ফারাবি, তিনিও কোনো উইকে ভূত এফএম মিস করেন লিখেছেন। শাহরিয়ার খান আমাদের লিখেছেন, ঘটনাটা খুবই ভয়ঙ্কর। আমাদেরকে শাকিল খান হৃদয় লিখেছেন, অসম। আমাদেরকে তারিম এখানে কমেন্ট করেছেন, তার কাছে ঘটনাটা একেবারেই ভালো লাগেনি। যদিও আমি কিন্তু একদম সেকেন্ড ঘটনাটা বলছি, যেটা হচ্ছে যে যেটা নিয়ে এই ছবিটা আমাদের ফেসবুকে যে পোস্টটা রয়েছে সেটার কথা বলছি। আমাদেরকে ঘুমন্তপুরী তানিশা লিখেছেন যে ঘুমন্তপুরী তানিশা আপনাকে আপনার নিজের নাম মনে হয়, আমি ঠিক জানি না, ঘুমন্তপুরী তানিশা নিশ্চয়ই আপনার নিজের নাম নয়। এনিওয়েজ আপনি লিখেছেন, তিনি লিখেছেন যে একটা ভূত ধরে আপনার সামনে দিতে এনে দিয়ে দেখান, না হলে আপনার কাছে সব জিনিসটাই খুব সামলাম মনে হয়। পৃথিবীতে এমন অনেক কিছু আছে তানিশা যেটা আপনি প্রমাণ করতে পারবেন না, আপনি নিজেও যে আপনি কে এটা আপনি প্রমাণ করতে পারবেন না। কিন্তু আসলেই সিরিয়াসলি আমি জানি না যে আসলে ওই এই টাইপের আলাপে গেলেও আসলে মানে সেই পরিমাণ ব্যাপারটা আপনাকেও বুঝতে হবে। আসলে আমি ঠিক জানি না যে আপনি কতটুকু বুঝবেন। জীবনে অনেক কিছুই বিশ্বাসের ওপরে চলে, এটুকু তো আমরা বুঝি। জীবনে অনেক কিছু বিশ্বাসের ওপরে করে আমরা কাউকে ভালো বা খারাপ, কেউ ভালো কেউ খারাপ, কাজ মানে কাজে দেখে যত না আমরা সেটা প্রমাণ পেয়ে যত না বেশি একটা মানুষকে বিশ্বাস করি, তার চাইতে বেশি প্রথমে কিন্তু ধরে নেই যে হ্যাঁ এই মানুষটা ভালো, এই মানুষটা খারাপ। এই জন্য কিন্তু মাঝে মাঝে আমাদের বিশ্বাসের বিভিন্ন প্রমাণ পেলে যখন খারাপ লাগে আবারও ঠিক হয়ে যায়, না না এই মানুষটা তো আসলে ভালো, এরকম করার কথাটা অনেক কিছু চলে বিশ্বাসের উপর। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে ফাইন, আপনার কোনো অসুবিধা নাই, আপনার আসলে তাহলে কিচ্ছু নাই। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে যে জানাটা আপনি এইমাত্র দেখেছেন উল্টো দিকে ঘুরে থাকার সমস্যা আপনার মাথার পেছনে সে জানাটা নাই। আপনি যদি মনে করেন যে যা নাই তাহলে নাই, মানে যদি আপনি তাকান দেখেন তখন আপনি যদি মনে করেন যে আমি না দেখা পর্যন্ত আসলে কোনো কিছুই নাই, আসলে কিন্তু আপনি যেটা দেখছেন না সেটা যে আছে তার কীভাবে আপনি প্রমাণ করবেন? আপনি যতক্ষণ পর্যন্ত ঘুরে আবার জানা থেকে না থাকেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে নাই সেই জিনিসটা। আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অনেক কিছুই বিশ্বাসের উপর চলে, আপনি বিশ্বাস না করলে ফাইন কোনো সমস্যা নেই, এটা কমপ্লিটলি আপনার ব্যাপার। আর যদি আপনি বিশ্বাস করেন তাহলে ফাইন। তবে আমার যেটা মনে হয় যে ভয় পাওয়ার জন্য বা ভালো লাগার জন্য এত গভীরে যাওয়ার মনে হয় দরকার নেই। একটা ঘটনা শুনছেন, সেই ঘটনাটার যিনি একটা সমস্যা নিয়ে বয়ে বেড়াচ্ছেন, সুতরাং সেটা আপনি মানে সামনেই দেখতে পাচ্ছেন। হৃদয় আমাদের লালবাগ থেকে লিখেছেন যে তার কাছে ঘটনাগুলো ভালো আছে। টপু টিপু আমাদের কাছে লিখেছেন যে চরম হচ্ছে, দিস ইজ মানে ফার্স্ট এস এম এস। আলামিন আমাদের লিখেছেন খিলক্ষেত থেকে, টাঙ্গাইল থেকে। নাহিয়ান আমাদের লিখেছেন বয়রা থেকে। এছাড়াও আমাদের কবি জিঞ্জিরা থেকে লিখেছেন। এছাড়াও আমাদেরকে লিখেছেন সুদীপ সিলেট থেকে, এবং তিনি তার কাছে স্টোরি রয়েছে সেটা তিনি জানিয়েছেন, সেটা আমাদের কাছে অবশ্যই পাঠিয়ে দিন। আমাদেরকে অজিত নবাবগঞ্জ থেকে লিখেছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসম। আমাদেরকে পিয়া লিখেছেন রাজশাহী থেকে যে সব স্টোরিগুলো সুপার। আমাদেরকে নাইন চট্টগ্রাম থেকে লিখেছেন আই লাভ ভূত এফএম। ডক্টর শুভ কল্যাণপুর থেকে লিখেছেন যে ভাই আচ্ছা তিনি তিনি দোয়া করতে বলেছেন সবাইকে। আমাদেরকে রবি আমরা তিনজন লিখেছেন যে মাহাদি সেলিম সহ আরও অনেকে তারা শুনছেন আমাদের সাথে। নাজিম আমাদের সাথে রয়েছেন, মুরাদ আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন। আচ্ছা যে দোয়া কথা বলছেন প্যালেস্টাইনের জন্য উনি দোয়া করতে বলেছিলেন সবাইকে। এস আর সৈকত বরিশাল থেকে আমাদের এস এম এস করেছেন, নিশাত আমাদের এস এম এস করেছেন, এবং তিনি আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে লন্ডন থেকে, আমি জানি না কার মাধ্যমে এস এম এসটি পাঠিয়েছেন তিনি। আমাদেরকে প্রমি এস এম এস করেছেন। এছাড়াও আরিফ আমাদের এস এম এস করেছেন সবুজ পারাস থেকে। আমাদেরকে দেখতে পাচ্ছি বৈশাখী এস এম এস করেছেন, সাব্বির আমাদের এস এম এস করেছেন আই লাভ ভূত এফএম, প্রিয়া লিখেছেন সিলেট থেকে স্টোরিগুলো অসম। আমাদেরকে আবরার লিখেছেন আই লাভ ভূত এফএম, তিনি হাজারিবাগ থেকে লিখেছেন। এছাড়া আমাদেরকে সৈয়দ নারায়ণগঞ্জ থেকে লিখেছেন যে লাস্ট স্টোরিটা অসম ছিল। আমাদেরকে এছাড়াও লিখেছেন আনিস এছাড়াও আমাদেরকে এছাড়াও এখানে দেখতে পাচ্ছি এমডি পলাশ রানা এসএমএস করছেন, এসএমএস করছেন আমাদেরকে আরো অনেকে। আমি পরবর্তী ঘটনায় যাব এবং এর মাঝখানে আরো একবার জানিয়ে দিই, যদি আপনারা আমাদের এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুটি এফ ওয়াটি আই ফুটি এফ স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন ফোর জিরো নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফ এম আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা এবার চলে যাবো পরবর্তী ঘটনায়। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কি নাম এবং কোথা থেকে আপনি এসেছেন?
আমার নাম মনির, আমি এসেছি ময়মনসিংহ জেলার মুখ্য ঘটনা চৌবাজার থেকে। আমি যে ঘটনাটি শেয়ার করবো সেটি হলো টাঙ্গাইলের মধ্যপুরের একটা প্রত্যন্ত অঞ্চলে ঘটে যাওয়া ঘটনাটি ঘটেছিল 2005 সালে। 2005-এ সেখানে একটা লোক কিছু ব্ল্যাক ম্যাজিক যান করতো আর আপনার ওই মাছ মারত, মাছ মেরে সে সংসার চালাতো, ব্ল্যাক ম্যাজিকটা মাঝে মাঝে করতো আর কি সুযোগ বুঝে। তো একদিন সে মাছ মারতেছে, মাছ মারতে গিয়ে মানে বাড়ির পাশে একটা খাল আছে, খালে মাছ মারতেছে, মানে সে 10টা থেকে মাছ মারতে গেছে, মাছ মারতে মারতে দুপুর হয়ে গেছে। দুপুরের পরে সে যখন লাস্ট মানে যখন এটা জাল তুলতেছিল যে এখন আমি চলে যাবো বাড়িতে, এই মুহূর্তে সে জালটা তুলে দেখে যে জালের ওপর একটা ছোট শিশু, যেটা দেখে মনে হইতেছিল যে এই মাত্র জন্ম নিছে, কেউ ফেলে দিছে এমন কিছু একটা, তোমার যে কোনো ভাবে যে কোনো একটা কিছু, মানে বাচ্চাটা শিশুটার নাকটা কাটা হয় নাই। তো এটা দেখে সে তখন মনে 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 তার আগে মানে তখন হুট করে তার মনে হয়ে গেল যে এই ধরনের শিশু মানে হাড্ডি দিয়ে তো ভালো ব্ল্যাক ম্যাজিক করা যায়, আমি একটা বইয়ে পড়েছিলাম, তো এটার আমার হাড্ডি সংগ্রহ করতে হবে। এটা বলে সে শিশুটার হাড্ডিটা তার পাশে কাটাতে ঘিরে ফেলে, ঘিরে ফেলে কতক্ষণ অপেক্ষা করতে থাকে যে দেখে যে এটা আসলে কোনো কিছু হয় কি না। সে আবার নদীর খালে জাল ফেলে মাছ ধরার জন্য, তো মাছ ধরতেছে ধরতেছে মানে মানে সরি ধরার জন্য ফেলছে কিন্তু মানে কোনো মাছ উঠতেছে না, অনেকক্ষণ হয়ে গেছে উঠতেছে না। পরে বলল না থাক এখন আমি চলে যাই। সে যখন জালটা গোছালো মানে তুলে ফেললো, যখন সে মাছ রাখার পাত্রটা দিকে তাকালো তখন তাকিয়ে দেখে যে সেখানে কোনো মাছ নেই, অথবা সে অনেকগুলো মাছ মেরেছিল। মানে সে তখন অবাক হয়ে গেলো যে আমি এতগুলো মাছ মারলাম, এখান থেকে তো লাভ দিয়ে মাছ যাওয়ার কথা না, তার মাছ রাখার পাত্রটার মুখটা মানে একটা জাল দিয়ে আটকো না, সেটা মাছ দেওয়ার কথা না। সে মানে নার্ভাস হয়ে গেলো, বললো যে হয়তো বা কিছু একটা ঘটতেছে, যখন আমি যখন মানে কিছু একটা পাইতে দেখেছি তখন আমার সাথে কিছু একটা ঘটতেছে, থাক এটা ব্যাপার না। সে তখন বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর তার বউ বলে যে কি ব্যাপার আসতে মাছ ছাড়া বাইরে আসলা, তখন তার বউ বললো যে প্রতিদিনই মাছ আনতে হবে, কোনো কথা হইলো কি মাছ ছাড়া আসছি সমস্যা কি। তো বাড়িতে গিয়ে সে গোসল টুসল করে, গোসল করে যখন সে মানে ঘুমে গাদার শরীরে তেল দিয়ে, তেল দিয়ে যখন ঘুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মাথাটা মানে চিরণীতে আসতে পেলে, তখন সে আয়নাতে খেয়াল করে তার পাশে একটা ওই শিশুটা সুন্দরভাবে বাঁচতে তার কান্না করতেছে। সে আওয়াজটা দেখে কিন্তু মুখ দিয়ে যে কান্নার যে অঙ্গভঙ্গি সেটা হইতেছে। তো সে সেখানে মানে দেখে ভয় পায়, আবার ভয় বলে যে না থাকে এটা হতেই পারে আমার সাথে, কারণ তাকে আমি গাড়ছি সেটা হতেই পারে স্বাভাবিক, সেটা মনে হয় সে আর কোনো কিছু করে না, না করে সে মানে সে তার বউ তাকে খাবার দেয়, খাবার দাবার খেয়ে বিকালবেলা বাইরে বের হয়ে তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে বাহিরে, যখন সে পাশে আসে বাইরে থেকে রাস্তায় কিছু অদ্ভুত ঘটনা ঘটে, মানে সামনে হঠাৎ করে মানে দেখা গেলো যে অদ্ভুত কিছু আরো আচরণ হইতেছে, তাকে কেউ টেনে ধরতেছে, তাকে কেউ ধাক্কা দিতেছে, এই টাইপের কিছু। তারপর বাড়িতে চলে আসে, বাড়িতে চলে আসার পর মানে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তো শুয়ে পড়ার পর রাত্রেবেলা হঠাৎ করে একটা আওয়াজ হয় তাতে টিনের চালে, যে মানে কিছু যেন একটা অনেক ভারী কিছু যেন একটা অনেক উপরে থেকে পড়লো এমন। তারপর সে মানে দুজনেই ঘুম থেকে সজাগ পেয়ে যায়, আওয়াজ পেয়ে লাইট জ্বালিয়ে দেখে যে উপর থেকে তাকে দেখতে খুঁজতেছে, হঠাৎ করে দেখে যে পুরো একটা কিছু টিনের চালের উপর পড়লে টিন মানে নিচের দিকে দেবে যায় এরকম টাইপের, যে টিনটা টেবে গেছে এবং সেটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মানে নিচের দিকে পড়তেছে। তো তারা দেখে ভয় পায় যায় এবং দেখে যে একটু পরে দেখে যে মানে প্রথম গড়াই পড়ার পর মাটিতে পড়ে তো করে আওয়াজ হয়ে যাওয়ার পর মানে অনেক কান্না করতেছে, তারা দুজনে শুনতে পায়। তার ওয়াইফ অনেক ভয় পেয়ে যায়, তার ওয়াইফ তার হাজবেন্ডকে বলে যে এগুলো কি, এটা কেন, মানে তুমি তো অনেক কিছু জানো, এরকম কান্না করতেছে কেন, এরকম কি একটা, এটা কি মানে কি কান্না করতেছে। পরে তার স্বামী বলে যে এখন কিছু বলবো না, সকালবেলা বলবো না, এটা আমার একটু ভাবতে হবে, বই পড়ে দেখতে হবে। তো সকালবেলা যখন সে উঠলো, ওঠার পর তার ওয়াইফ জিজ্ঞাসা করলো ব্যাপার কিছু, তখন সে বললো যে না ওটা কিছু না, ওটা আমি তো অনেক কিছু জানি, এই জন্য আমার মামার হচ্ছে সে কিছু একটা লাগছে, কিছু একটা অদ্ভুত একটা কিছু লাগছে আমাকে ভয় দেখানোর জন্য, এই জন্য কিছু একটা। সে তখনও ব্যাপারটা বলে না তার ওয়াইফকে যে এরকম কিছু করছিল। তো তারপর মানে তারপরের দিনও মানে দিনের বেলা যখন সে গোসল করতে যায় তার শরীরটা ওই কবিরাজের শরীরটা একটা তাবিজে বাঁধা মানে বন্ধ করা ছিল যেন সেটা ই না হয় যেন তাকে কোনো ক্ষতি করতে না পারে এই জন্য তো মানে সকালবেলা যখন গোসল করতে যায় মানে সকালবেলা সরি যখন সে দুপুরবেলা গোসল করতে যায় তখন তার হাতে তাবিজটা ছিল তো গোসল করে আসার পর দেখে মানে তার ওয়াইফ বলতেছে কি ব্যাপার তোমার হাতে না তাবিজ ছিল তাবিজ কোথায় তখন বললো তাকে দেখে হ্যাঁ তাবিজ নিয়ে পরে বললো কোথায় গেলো সেটা কোথায় গেলো সেটার রহস্যটা বের হয়নি হ্যাঁ তারপর সে মানে বললো যে আদর ব্যাপারটা কি হলো তারপর সে রাত মানে এরকম খাইতে গেছে খাওয়ার পর মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে বাইরে বাজারে গেছে বাজার থেকে তার আসতে একটু দেরি হয়ে গেছে আসার পথে তখন সেই করতেছে মানে যখন আসতেছিল তখন তার পায়ের মধ্যে মানে দুই হাত দিয়ে কে যেন ধরে ফেলছে রাত্রেবেলা সে সেটা দেখে ভয় পেয়ে গেছে কি ব্যাপার তাকে দেখে যে ওই বাচ্চাটা তাকে ধরে ফেলছে আসতে দিচ্ছে না সে তখন মন্ত্র পড়া শুরু করে কিন্তু কোনো কাজ হইতেছিল না তারপরে অনেক মানে পাড়াপাড়ি করে কোনো রকমে সে বাড়িতে আসে আসার পর
বাড়িতে আসার পর তো সেদিন রাত্রেবেলা একটা ঘটনা ঘটে সেটা
হ্যাঁ সে বাড়িতে আসে আসার পর রাত্রেবেলা বাসায় শুয়ে মানে রাত্রেবেলা বউ ওয়াইফকে তখনও কিছু বলে না না বলার পর যখন রাত্রেবেলা আবার সেই অদ্ভুত টাইপের ঘটনা ঘটতে থাকে রুমের ভিতরে কেউ হাঁটাহাঁটি করতেছে কান্নাকাটি করতেছে কান্নাকাটি করতেছে ব্লাডের সব দেখা যায় তারপরে সে তার বউ তাকে বলে যে মেন ঘটনাগুলোকে তুমি আমাকে একটু খুলে বলো আমি কিন্তু ভয় পাচ্ছি না তখন সে সব পুরো ঘটনাটা খুলে ফেলে যে এরকম ঘটনা
সেটা তো সবাই জানে
তারপরে সে ওই বলার পর বললো তুমি এটা কেন করছো তুমি শিশুটাকে সকালবেলা দেওয়া তুলে ফেলবা পানিতে ফেলাই দেবে যেখান থেকে তুলে সেখানে কারণ এটা আমাদের বড় কিছু করতে পারে তো তারপর মানে রাত্রেবেলা যখন ঘুমায় সকাল মানে মাঝরাতে হঠাৎ করে ওয়াইফের সদক পেয়ে বাইরে যাবে সদক পেয়ে দেখে পুরুষটা ঘরে নিয়ে সে অদ্ভুত হয়ে যায় কি কথা কেলো কথা অনেক ঘরে সে একা ঘর থেকে বের হতে ভয় পেয়েছিল বের হয়তো না পেয়ে ঘরেই থাকে সকালবেলা যখন বের হয়ে অনেক খোঁজাখুঁজি করে পায় না লোকজন জানাজানি হয় পরে লোকজনে একজন লোকে খবর দিয়ে দেয় যে তাকে পাশে গিয়ে মরে পড়ে আসে যেখানে বাচ্চাটাকে গাড়া হয়েছিল তার পাশে সে তখন দৌড়ে যায় গিয়ে দেখে দেয় হ্যাঁ সেখানে মরে আসে মানে উপরে পড়ে আসে তারপর ওই জায়গা থেকে তাকে ধরে দাপন করা হয় দাপন করার পর সেই দিন রাত্রেবেলা থেকেই রাত্রেবেলা ওই মহিলা যখন ঘরে থাকে ঘরের ভিতরে আরও অদ্ভুত টাইপের কিছু আচরণ করতে থাকে ট্রেন যেগুলো করতেছিল আগে ওগুলোই পরে সে রাত্রেবেলা অনেক কষ্ট করে থাকে তারপরের দিন রাত্রেবেলা থাকার জন্য তার পাশের এক আত্মীয় বাড়িতে যায় যাওয়ার পর সেই বাড়িতে যখন সে গেছে তখন মানে সেই বাড়িতেও ওই একই রকম আচরণ শুরু হয় এবং মানে সেটা শুধু সেই বাড়িতে সীমাবদ্ধ থাকে না সেটা আশেপাশের সব বাড়িতে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ার পর তারপর ওই রাত্রেবেলায় তখন ওই মহিলাটা পাশের যে বলে থাকতে গেছিল তার কাছে সমস্ত ঘটনা খুলে বলে খুলে বলার পর বলে যে আপনি বাড়ি থেকে আপনি আমার বাসা থেকে বের হয়ে যান আমার বাচ্চা কাচ্চা আছে তাদের বয়স তাদের সমস্যা হতে পারে তারপর মহিলাটা ঘর থেকে বের করে দেয় মহিলাটাকে বের করে দেওয়ার পর মহিলা তার মানে দৌড় দিয়ে তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় এইটুকু শব্দ পায় যে দরজা লাগিয়ে দিয়ে সে করতে তারপর মানে সকালবেলা হয়েছে মানে লোকজনকে খবর দিয়ে সব ঘটনা বলে যে এরকম ঘটনা ঘটছিল এখন সে তো মহিলা তো ঘরের দরজা খুলতেছে না একটা আসন্ত আমরা দেখি পরে অনেকক্ষণ ঘরের দরজায় শব্দ করে কিন্তু ঘরের দরজাটা সে খুলে না না খোলার পর তারপর পাশ দিয়ে ঘরটা ছিল ওয়ালের ওয়াল ভেঙে ঘরের ভিতরে যখন ঢুকে ঢুকে দেখে মহিলা ঘরে নেই ঘরের দরজা ভিতর থেকে লাগানো তারপর অনেক খোলা ঘুরি করবো যখন তারা তখন উপর দিকে তাকিয়ে দেখে সিলিংয়ের উপর একটা বিড়াল বসে মানে বাঁশের উপর বিড়ালটা মানে বিড়ালের চোখ ঘনবর্ত পানি পড়তেছিল আর কান্না মানে বোঝা যাচ্ছিল বিড়ালটা অনেক কান্না করতেছে তারপর যখন সে সবাই বিড়ালটাকে ধরতে দেয় তখন বিড়ালটা লাভ দিয়ে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পর অনেক লোকজন বের হয়ে যায় বিড়ালটা নাই অনেক খোঁজা খুঁজি করে পায় না যখন সবাই ঘর থেকে বের হয়ে যায় তখন ঘরটা একটা আগুন ঘরের ভিতরে একটা আগুন ধরে যায় আগুন ধরার পর আর মানে সেখানে আর কোনো কিছুই অস্তিত্ব থাকে না সব কিছু মিশে যায় মানে ইটগুলো পর্যন্ত সেখানে মিশে যায় এই হলো আমার কথা
কোথায় ঘটেছিল ঘটনাটা
ঘটেছিল মধুপুরের একটা প্রত্যন্ত একটা অঞ্চলে গ্রামে
ওখানে গ্রামের নামটা জানেন আপনি
গ্রামের নামটা অ্যাকচুয়ালি আমার মনে নেই এখন
আমরা একটা আরেকটা ঘটনা শুনলাম এবং এর মাঝখানে আরো একবার জানিয়ে রাখি যে আপনি আমাদের এসএমএস করতে চান এসএমএস করুন এবং মোবাইলের মেসেজ আপনি যে টাইপ করুন 40FORTI 40 স্পেস লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বার যেটা আমাদের ইমেল করতে চান অর্থাৎ ইমেল করে ঘটনা পাঠাতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm which is bhutfm@radioforti.fm তার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে আর যারা আমাদেরকে দেশের বাইরে থেকে ঘটনা পাঠাতে চান তাদেরকে বলবো যে ঘটনা না লিখে সরাসরি আপনারা ইমেল করে দিতে পারেন আপনার পাঠানো ঘটনাটা আপনার জানা ঘটনাটা ইমেল করে দিতে পারেন রেকর্ড করে অডিও ক্লিপটি আমাদের ইমেল করে দিতে পারেন এবং সেই ঘটনাটা সিলেক্ট করে ডেফিনেটলি আমরা প্লে করবো আজকে আমাদের কাছে দুটো ঘটনা ছিল বাট এই মুহূর্তে আমরা প্লে করতে পারবো কিনা জানি না হাতে সময় খুব কম আরও বেশ কিছু ঘটনা এখনও রয়েছে তো এখন একটু ডিফিকাল্ট আমাদের জন্য প্লে করার। যাই হোক, কিন্তু আপনার ঘটনা পাঠান, ইনশাল্লাহ আমরা প্লে করব একটার পর একটা। আর সেই সাথে যারা আমাদেরকে ফেসবুকে কমেন্ট করতে চান, ফেসবুকে আমাদের পোস্টে গিয়ে লাইক দিতে চান, কমেন্ট করতে চান, সেখানে আপনারা চলে যান। দুটো পোস্ট রয়েছে কিন্তু আজকে আপনি দেখতে পাবেন, এবং দুটোই আমাদের পোস্ট, সেখানে গিয়ে আপনারা লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন। চলে যান www.facebook.com/radiofukti। আমি রেডিও ফুটি স্পেলিংটি আরও একবার বলে দিচ্ছি, RADIOFOORTI, রেডিও ফুটি। আর যে পোস্টটা দেওয়া আছে সেখানে একটা ছবি দেওয়া আছে, যে ছবিটা ছবিটার ঘটনাটা আমরা আপনারা শুরুতেই শুনেছেন। একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, এবং বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। আমাদের সাথেই থাকুন, স্টে টিউনড রেডিও ফুটি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
নমস্কার রাফেল ভাইয়া, আমি ইন্ডিয়া থেকে বলছি, ইন্ডিয়া কলকাতা থেকে বনশ্রীপাল বলছি। আপনাদের ভূত ভেবে আমি অনেক বড় ফ্যান। আমি ডিরেক্ট অন ইয়ার যেটা হয় সেটা তো আমি শুনতে পাই না, কিন্তু প্রত্যেকটা এপিসোড আমি ডাউনলোড করে করে শুনি। আমার জীবনে, ঠিক আমার জীবনে বলবো না, আমার বাবার জীবনে কয়েক বছরের একটা অদ্ভুত ঘটনা ঘটে। অ্যাকচুয়ালি আমার বাবা বাংলাদেশেই থাকতেন, তো উনি অনেক বছর আগে ইন্ডিয়া চলে আসেন। তো ইন্ডিয়া আসার পর আমার জীবনে অনেক কিছু ঘটনা ঘটে, কিন্তু তার মধ্যে যে আমাদের ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি সেই ঘটনাটা হচ্ছে সব থেকে অদ্ভুত আমার কাছে। আপনাদের শো এখন অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে, তো আমার মনে হলো যে এখনকার শোয়ের জন্য এই ঘটনাটার অনেকটা সুইট দেয়। আচ্ছা যাই হোক, সরাসরি আমি আমার ঘটনা চলে যাচ্ছি। সম্ভবত সাল 2005 কি 6 নাগাদ আমার বাবা আমার মেসো, মেসো অর্থাৎ আমার মাসির হাজবেন্ড, ওনারা দুজন ঘুরতে যান। মেদিনীপুর বলে একটি জায়গা আছে, সেখানে ঘুরতে যান। তো ওখানে ঘুরতে গিয়ে ওখানে একজন বাড়িতে যাওয়ার নয় ঠিক করেন। তো ওনারা ওখানে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যায়, মেদিনীপুর পৌঁছতে পৌঁছতে। তো ওনারা পৌঁছে একজন ভ্যানালাকে বলেন যে একটা জায়গার নাম বলে যে এই জায়গাটা কোন দিকে। ভ্যানালা বলে যে এখান দিয়ে অনেকটা হাঁটতে হবে, তার সকলে মিলে হাঁটতে হবে বা গাড়ি নিয়ে সেখানে ওই জায়গাটা নামতে হবে। তখন বাবার বলে যে ঠিক আছে তাহলে ভ্যানে চলো। তখন ভ্যান বলছে না এখন সন্ধে হয়ে গেছে, আমরা ওই রাস্তা দিয়ে যাবো না, ওই জায়গাটা যাওয়ার এই রাস্তা ছাড়া কোনো রাস্তা নেই, আর আমরা এই রাস্তা দিয়ে যাবো না কারণ এখন সন্ধে হয়ে গেছে। বাবা বলছে তো সন্ধে হয়ে গেলে তো কি হয়েছে, চলুন আপনি আপনার যত টাকা লাগবে আমি দেবো। তখন বলছে না টাকার যে নিয়ে নিন এখন আমি যাবো না। তো বাবার বলে বা অন্য ভ্যানকে জিজ্ঞেস করে, এরকম করে তিন চারটে ভ্যানকে জিজ্ঞেস করে, কোনো ভ্যানে যেতে রাজি হয় না। শেষমেশ অনেক কষ্টে একটা ভ্যান পায়, তারা বলে যে আপনাদের আমি কিছুটা রাস্তা দিয়ে দেবো, যে তারপরে রাস্তা আপনাদের পায়ে হেঁটে যেতে হবে, কাজে হচ্ছে আমরা যেতে পারবো না। তখন বাবা বলছে তো ঠিক আছে তুমি কিছুটা রাস্তায় দিয়ে দেবো, তারপর তুমি তারপরে তোমাদের রাস্তাটা দেখিয়ে দিও। বলছে ঠিক আছে। ওনারা ভ্যানে ওঠে, ভ্যানে ওঠে কিছুটা রাস্তা যাওয়া যায়, ভ্যানে আমরা এর থেকে বেশি আমি যেতে পারবো না। তখন যাই হোক, বাবা বলে যে এখানে তাহলে কিভাবে যেতে হবে। বাবা আমাদের বলে যে আপনি সোজা হেঁটে যাবেন, দেখবেন দুই ধারে জঙ্গল, সে আপনি ওখানে পৌঁছে যাবেন। তাহলে বাবা বলছে ঠিক আছে। এবার ওনারা হাঁটতে শুরু করেন। ওনাদের কাছে একটি টর্চ ছাড়া আর কিছু ছিল না, আলো নিকট কিছু ছিল না। রাস্তাটা জায়গাটা অনেক গ্রাম, অনেক গ্রামের ভিতরে, তো সুতরাং ওখানে কোনো আলোর ব্যবস্থা ছিল না। দু রাস্তা জুড়ে দুদিকে শুধু শ্মশান, কোনো জায়গায় জঙ্গল, কোনো জায়গায় বড় বড় গাছ, কোথাও কোনো কোনো লোকালের কোনো চিহ্ন নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। তারপরে তারা হাঁটতে শুরু করেন, অনেকটা হাঁটেন, হেঁটেই যান, তাতে পথা শেষ হয় না, তো কোনো আলো নেই। তাদের মনে ভয় লাগবে খালি, কারণ ওই সময়টা তার আগে তারা ভ্যানওয়ালাকে যখন জিজ্ঞেস করেন, ভ্যানের জন্য ভ্যানে বলেছিলেন, তখন ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করেন যে এই রাস্তা কেউ আসতে গিয়েছিল কেন। তখন ভ্যানওয়ালা বলে যে আসলে এই রাস্তায় অনেক ডাকাতি হয়, মানুষ খুন করে ফেলে রাখা হয়, তো এখানে অদ্ভুত অদ্ভুত অনেক ঘটনা ঘটে, তার উপর ডাকাতিও হয়, এটার একটা ভয় অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। ওখানে অনেক তান্ত্রিকদের প্রকোপ থাকে, তারা মানে নরবলি দেয়, এরকম শোনা যায়। সেই জন্য রাতের পর ওখানে কেউ, সন্ধ্যের পর ওখানে কেউ যেতে চায় না, আলো নিভে যাওয়ার পর আর কেউ যেতে চায় না, আর ওখানে কোনো আলোর ব্যবস্থা নেই। তখন বাবারা মনে সাহস রেখে যাই হোক, ওনারা কোনো কথা শোনার সত্ত্বে মনে সাহস রেখে হাঁটতে থাকে, কারণ ওনাদের ওই বাড়িতে পৌঁছতেই হবে, নাহলে ওদের থাকার মতন কোনো আস্থানা নেই। ওনারা হাঁটতে থাকেন, কোনো আলোর তো চিনে পান না। তারপরে হাঁটতে থাকেন, কিছুক্ষণ তো বাবা খেয়াল করে যে জঙ্গলের দু সাইডে দুধারে মানে জঙ্গলের উপরে আর কি হঠাৎ করে মানে আলো, দিনের বেলা যেমন আলো হয়, সূর্য আলো দিলে যেমন আলো হয়, যদি সূর্য দিকেই আলো দেয় যতটা আলো হবে ঠিক তেমন জঙ্গল রাস্তার দুধারে জঙ্গল ও অদ্ভুত আলো। কোথা থেকে কোনো আলোতে কোনো চিন্তা নেই, কারণ কোনো লাইট পোস্ট নেই, কোনো সূর্য তখন রাত্রিবেলা তখন তো সূর্য থাকবে না, কোথায় তখন কোথায় দিয়ে আলো। তো বাবা দেখতে পান, দেখতে গিয়ে তো আলো দেখতে থাকে, তো মাস মেশোকে দেখায় যে দেখো ওইখানে আলো, আমার মেশো মানে সূর্য তো আমার মেশোকে দেখায় যে দেখো দুদিকে আলো। তো মেশোকে সবাই দেখতে পায় না, মেশোকে কিছুক্ষণ পর মেশোকে খেয়াল করেন যে সত্যি দুদিকে রাস্তায় আলোর পুরো ভর্তি হয়ে যাচ্ছে, এবং আলোটা অদ্ভুত ভাবে বাবা যে যেমন ভাবে হাঁটছে বাবার সঙ্গে আলোটা এগোচ্ছে, পেছনে না সামনে না ঠিক বাবাদের সঙ্গে ওই পুরো দু হাত ধরে আলোটা বাবার সঙ্গে এগোচ্ছে। এরকম ভাবে তো বাবা একটু ভয় পেয়ে যান, অদ্ভুত বাবা অল্প ভয় পেয়ে যান, কিন্তু বাবা খুব সাহসী মানুষ, কিন্তু ভয় পেয়ে গিয়ে উনি মনে মনে মন্ত্র জপ করতে থাকেন, ঠাকুরের নাম নিতে থাকেন, এরকম করতে করতে বাবা চলতে থাকেন। কিছুক্ষণ চলার পর দেখেন দূরে অনেক আলো দেখা যাচ্ছে, মানে যে দূর থেকে কিন্তু কোনো আলো নিয়ে দাঁড়িয়ে থাকে সেটা আপনার থেকে বহু দূরে, সেই যেটুকুন জন্য বিন্দু বিন্দু আলো দেখা যায় তুমি বিন্দু বিন্দু আলো দেখতে পাবে। তো বাবা বুঝতে পারেন যে ওনারা লোকালোর কাছাকাছি চলে এসেছে, ওনারা যতই আলোর কাছে এগোন মানে ওই লোকালের কাছে তত যে আলোটা বাবাদের দুদিকে ছেয়েছিল জঙ্গলে যে আলোটা আস্তে 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 কোথায় যেন অদ্ভুত হয়ে মানে মিশে যায়, জানিস হয়ে যায়। বাবা যখন গ্রামে মানে ওই লোকালে পৌঁছায় বাজারে, তখন বাবা যে আরো বাড়ি যাচ্ছিলেন তারা মানে তারা একদম মানে আকাশ থেকে পড়ে তারা একদম চমকে যায় যে কি করে এই রাস্তা দিয়ে আপনারা বেঁচে ফিরলেন, এই রাস্তা দিয়ে বেঁচে ফেরার কথা না, আপনি কি করে বেঁচে ফিরলেন, আপনার এই রাস্তা দিয়ে আপনার বেঁচে ফেরার কথা না, এই মানে এই রাস্তা নিয়ে কেউ সন্দেহ করা গেলে কেউ আর বেঁচে ফিরে না। তারা খুব মানে ভেঙে পড়েন কান্নায় খুশিতে যে না মানে একটা অদ্ভুত ব্যাপার, তারাও এখন অব্দি উদ্ধার করতে পারেনি বা আমরা ওই ব্যাপারটাকে এখনো বুঝে উঠতে পারিনি, আলোটা কোথা দিয়ে এসেছিল, আলোটা কিসের ছিল, আর কেই বাবা বাবাকে তো হেল্প করলো, বাবা আমার বাবাকে তো সাহায্য করলো, আর বাবা কি করে বা জঙ্গলটা পার করলো জানি না। সবাই বলে যে আমার বাবা ঠাকুর ভক্ত, হয়তো ঠাকুরই তাকে হেল্প করেছে, কিন্তু যেই হয়ে যাওয়াটা কেন এটা আগের দিন না কোনো উত্তর পাইনি। যাই হোক আর একটু চাই না, জানতে চাই না, কারণ আমার বাবা ওখানে সুরক্ষিতভাবে ফিরে এসে এটাই আমার জন্য অনেক। যাই হোক আমি আমার ঘটনা বই শেয়ার করলাম, আর আমার যদি আমি যদি পারি আমি আবার আপনাদের ঘটনা পাঠাবো। থ্যাংক ইউ।
শ্রুতি ঘরটা আমার ছোট কিন্তু
সবসময় ভিডিও ফুটতে ঘুরতে সময় রাতে 1:36 আমি রাখতে রাখি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আশা করছি যে আপনাদের এতক্ষণ ধরে যে ঘটনাগুলো শুনলেন সেগুলো ভালো লেগেছে, এবং ইনস্টাগ্রামে একটা অডিও ক্লিপ প্লে করে ফেলেছি। আমাকে দেখতে পাচ্ছি যে অনেকেই এসএমএস করছেন, আমি দেখতে পাচ্ছি যে রাফি আমাদের এখানে ফেসবুকে লিখেছেন যে সত্যি বলতে স্বপ্ন কখনো কখনো সত্যি হয়, এটা আমি মানি। আমাদেরকে এছাড়াও এখানে লিখেছেন, দেখতে পাচ্ছেন নাম নেই মেয়েটির অসাধারণ ঘটনা, সত্যি ভয় পেয়েছি। আমাদেরকে এছাড়াও দেখতে পেয়েছি যে আরো অনেকে লিখেছেন এখানে, এবং মেহরাজুল আলম শাফি লিখেছেন অসাধারণ একটা ঘটনা, অনেক ভালো লাগলো। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি অনেকেই এখানে লিখছেন, কারো কাছে ভালো লেগেছে কারো কাছে ভালো লাগেনি। দিলীপ শর্মা লিখেছেন শুনলো, কিং খান তার কাছে অবশ্য একেবারেই ভালো লাগেনি, নাম অবশ্য কিং খান। আমাদের কিছু কথা আমাদেরকে লিখেছেন, এছাড়াও অনেকে লিখেছেন নাইম ইসলাম সহ আরও অনেকে, এবং তিনি বলছেন যে যে মোহন কি মনে হয় শুনতে ভীষণ ভয়। আচ্ছা এটা মনে হয় আমি পড়েছি। আরও অনেকেই কিন্তু এখানে কমেন্ট করছেন, আপনি যদি কমেন্ট করতে চান এবং যে প্রথম যে ঘটনাটা শুনলেন সেই ঘটনার যদি ছবি দেখতে চান তাহলে আপনি চলে যান ফেসবুকে। আমাদের ফেসবুক পেজটার অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofutti, আর রেডিও ফুটি স্পেলিংটি আমি আপনাকে জানিয়ে দিই, রেডিও ফুটির স্পেলিংটি হচ্ছে RADIOFORTI। অনেকে এসএমএস করেছেন, এখানে নিলয় আমাদের এসএমএস করেছেন রায়পুরা থেকে, আমাদেরকে বিনয় ঢাকা ক্রিকেট থেকে এসএমএস করেছেন, এবং অনেকদিন পর ভূত এফএম শুনতে বসলেন তিনি, এবং যখন থেকে ভূত এফএম শোনা শুরু করি তারপর থেকে অনেকদিন একটা এপিসোডও মিস দিতাম না। আজকে আবারও ফিরে এসেছেন বিনয়, এবং আশা করছি এখন থেকে আবারও শুনবেন। এমডি চাতক মানিকগঞ্জ থেকে লিখেছেন আমাদেরকে, আমাদেরকে এছাড়াও তারেক লিখেছেন, এবং তিনি বলছেন যে তার আমি আমি আচ্ছা আমি গত 2006 থেকে তখন রেডিও ফুটি শুনছি, এবং তখন থেকে এস এম এস করি, তার করা হয় না, তো করে ফেলাম। হিমা আমাদের এস এম এস করেছেন নরসিংহ থেকে, বাইজিদ আমাদের এস এম এস করেছেন, এবং তিনি বলছেন লাস্ট স্টোরিটা শুনতে খুব ভয় লাগছে না, যেটা একটু আগে হলো। মজিব আমাদের ধানমন্ডি থেকে, মজিব এবং আবির আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে মোহন এস এম এস করেছেন, এবং এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান বাপ্পু, এছাড়া আমাদের লামিয়া এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে নীরব, এবং তার প্রথম এস এম এস এটি, আমাদেরকে কুয়াশা এস এম এস করেছেন, এস এম এস করেছেন কবির সহ আরও অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর কে, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের সঙ্গে আরও একজন অতিথি আছেন যিনি নড়াইল থেকে ঢাকায় এসে আমাদের সাথে জয়েন করেছেন, এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন।
হাই লিসনার, আমি কাজী শানুর রহমান, আমি নড়াইল থেকে এসেছি।
আচ্ছা, আপনাদের নড়াইলে আপনি একটা রাস্তার কথা বলছেন আমাদেরকে, যে রাস্তাটার অনেক ঘটনা ঘটে, এবং যেহেতু নড়াইলে আজকে সব ঘটনা ওই দিকে, নিশ্চয়ই অনেকে সেই রাস্তার ঘটনাটা জানে বা রাস্তার ব্যাপারটা জানে, তো এটা কি হয় সেই রাস্তায়?
জি, এই রাস্তাটা এমন একটা হরর প্লেস যেখানে রাত্রে বেলা অর্থাৎ সন্ধ্যার পরেই পুলিশ সেখান থেকে কোনো মানুষ যাতায়াত করতে নিষেধ করে, এমনই একটা হন্টেড প্লেস এটা।
জায়গার নাম কি?
এই জায়গাটার নাম হচ্ছে আপনার ইসের নোয়াপাড়া রোডটা, নড়াইল নোয়াপাড়া রোড।
আচ্ছা, কি হয় সেখানে?
এখানে নানা রকম একটা প্লেস আছে, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা জায়গা আছে পাশে চিত্রা নদী, এবং তার পাশে কিছু গোস্থান প্লাস শশান টশান দিয়ে মারাত্মক একটা জায়গা, তো এখানে মানুষ গেলে নানা রকম ঘটনা এবং নানা রকম সমস্যার ভিতরে পড়ে যেগুলো তাদের জন্য খুবই আপত্তিকর।
কি হয় সেখানে?
জি, সেখানে আমি কয়েকটা ঘটনা বলি। একদিন একটা ছেলে যাচ্ছিল, তখন সে সাইকেল চালিয়ে যাচ্ছিল, তো হঠাৎ করে যখন ওই স্থানটায় পৌঁছালো তখন সেখানে হঠাৎ করে একটা ঝুন 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 এই জাতীয় কিছু একটা শব্দ শুনতে পেলো, তো ও হঠাৎ করে পিছনে তাকায়নি, তখন মধ্যে সাথে সাথে দেখে যে একটা ঘোড়া, তারপর একটা ঘোড়ার বাচ্চা প্লাস ঘোড়ার উপরে একটা সওয়ার, কিন্তু সেই সওয়ারের কোনো মাথা নেই, এবং সেখান থেকে টপটপ করে রক্ত পড়ছে, তো ও ওইটা দেখেই সাইকেলটা কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সেখানেই পড়ে যায়। তো পড়ে যেয়ে তারপরে ওখান থেকে পরবর্তী পরের দিন সেখান থেকে লোকজন তাকে উদ্ধার করে করে, তারপরে তার জ্বর হয় এবং আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপরে আরো একটা ঘটনা বলি। একদিন একটা লোক সে বলল যে ভাই এখান দিয়ে যাব আমি, তো পুলিশে বলল যে ভাই এখানে যেন না আপনি, সমস্যা হতে পারে, তো উনি কোনো কথা তোয়াক্কা করলেন না, বরং উনি রওনা দিলেন। তো যাওয়ার সময় উনি যাচ্ছেন, তো যখন ওই স্থানটায় পৌঁছালেন তখন দেখলেন যে উনি একটা বাচ্চা ছেলে রাস্তার সাইডে যাচ্ছে, তো পিচ্ছি কান্নাকাটি করতেছে, উনি ভাবতেছে যে এখন এত রাত্রে বেলা এখানে একটা বাচ্চা ছেলে কিভাবে আসবে, তো উনি ভাবলেন যে দেখি একটু একে একটু আমি সাহায্য করতে পারি কিনা। তো তারপরে উনি সাইকেল থেকে নেমে বাচ্চাটাকে ফলো করতেছেন, তো ওনার এটা হচ্ছে না যে এটা কি, আমি রাত্রেবেলা এইভাবে বন জঙ্গলের ভিতর দিয়ে সে বাচ্চাটা দৌড়াচ্ছে। তো কিছুক্ষণ কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে সে বাচ্চাটা একটা সাদা ধবধবে বিড়ালের রূপ ধারণ করলো।
আচ্ছা, যাই হোক, আমি আমি আমরা বুঝলাম এটা যে অনেক ঘটনা ঘটে, আপনাদের শহরে নিশ্চয়ই এরকম রাস্তা আছে এবং এরকম ধরনের অনেক জায়গা আছে যেগুলো আরো বেশি হন্টেড, এবং সে সমস্ত ঘটনা জানতে পারে। আমি কিছু ঘটনার উদাহরণ দিলাম, সে সমস্ত ঘটনার জায়গায় আমরা যেতে চাই, আমরা জাস্ট কয়েকদিনের জন্য ওয়েট করেছি, এবং আপনারা শুনলে খুশি হবেন মোটামুটি আমরা যে প্রথম যে জায়গাতে যাব সেই জায়গাটা আমরা সিলেক্ট করে ফেলেছি ভূতফেল টিম, এবং খুব দ্রুত সেখানে যাচ্ছি। আমরা বেশ আমরা সবাই মিলেই গিয়েছিলাম সেই জায়গাটা দেখতে, এবং সেই জায়গাটা দেখে সেই জায়গার ঘটনা শুনে আমরা মুগ্ধ। আমরা কিছুদিনের মধ্যেই আপনাদের সবাইকে সেই জায়গায় নিয়ে যাবো আশা করছি, এবং সেখান থেকে সরাসরি প্রচারিত হবে ভূত এফএম। আপনারা জাস্ট একটু ওয়েট করতে হবে, এবং সেই সাথে আমরা তো খুঁজে বের করেছি, আপনারাও খুঁজে বের করবেন, আমরাও খুঁজে বের করেছি, কিন্তু আমাদের লিসনারে আমাদের খবর দিয়েছেন। তো আপনারাও আপনাদের এলাকা, সেটা যেখানেই হোক না কেন বাংলাদেশে, আপনারা জানাতে পারেন যে সেই জায়গায় কোনো ধরনের ঘটনা আছে কিনা। আমরা সরাসরি সেখানে পৌঁছে যাবো এবং সেখানকার ঘটনাগুলো তুলে ধরবো সমস্ত দেশবাসীর কাছে, সবার কাছে, এবং আশা করছি যে সেটা অনেক ভালো একটা ঘটনা ঘটবে। যাই হোক, আমাদের অনেকেই SMS করছেন, এখনো দেখতে পাচ্ছি SMS করছেন, আমাদের নীলয় রায়পুরা থেকে SMS করছেন, আমাদেরকে MD এহসান তুলক ইসলাম, ফরহান আমাদের SMS করছেন মিরপুর থেকে, সুমন চৌধুরী আমাদের SMS করছেন, বৃষ্টি আমাদের SMS করছেন, শাহানুর আমাদের SMS করছেন, অনেক ভয় পাচ্ছি, তরফা আমাদের SMS করছেন বাড্ডা থেকে, তার কাছে একটু একটু ভয় লাগছে, আমাদেরকে সিলেট থেকে ইসমাম SMS করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও আরও অনেকে, সুমনা জ্যাকসন আমাদের SMS করছেন হাসনাবাদ থেকে, আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি মামুন, মোহাম্মদ মামুন, এবং তার কাছে অনেক ঘটনা রয়েছে, এবং তিনি বলছেন যে কেমন লাগবে জানি না, আমার বাস্তব ঘটনা, আপনি অবশ্যই সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন, যদি ভালো লাগে ডেফিনেটলি আমরা আপনাকে কল করবো বা আপনার ঘটনাগুলো পড়ে শোনাবো। রোমান আমাদের SMS করেছেন, আমাদেরকে আরও অনেকেই, শিপলু আমাদের SMS করেছেন, লামিয়া গাজীপুর থেকে SMS করেছেন, আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন 4TF4TF4T স্পেস, দেখুন আপনার নাম, ইজি আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio4t.fm, which is bhootfm@radio4t.fm। আপনি যদি আমাদের ফেসবুকে কমেন্ট করতে চান বা ফেসবুকে আমাদের পেজে গিয়ে আপনার অনুভূতি বা আপনার মতামত জানতে চান, তাহলে চলে যান www.facebook.com/radio4t। আমরা চলে যাবো পরবর্তী ঘটনায়, এবং প্রথম যিনি ঘটনা শেয়ার করেছেন এবং যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে, তার অনেকগুলো ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আরো অনেক বেশি ভয়ঙ্কর কিন্তু অনেক বড়, আমাদের হাতে সময় নেই, সুতরাং আজকে সেই ঘটনাগুলো প্রচার করতে পারবো না। অনেক মানে মজার একটা ঘটনা ছিল যেটা আমি আসলে শেয়ার করতে চাচ্ছিলাম খুব বেশি, কিন্তু এই সময় এখন আর সেটা শুরু করলে শেষ করাটা খুব মুশকিল হবে, ছোট করে বলতে হবে, সো আমি সেটা চাচ্ছি না। নেক্সট উইকে আমরা তাকে আবার কল করছি, তিনি নেক্সট উইকে তার সেই বড় ঘটনা যেটা রয়েছে যেটা আসলেই অনেক বেশি ভয়াবহ সেটা শেয়ার করবেন। আপাতত যেটুকু সময় আছে সেটুকু সময়ের মধ্যে একটা ছোট্ট করে একটা ছোট্ট ঘটনা তার কাছে শেয়ার করব, তার কাছে শুনে আসবো, এবং তিনি বলছেন যে তার সাথে প্রতিনিয়তই নানান ধরনের ঘটনা ঘটে। তার আগে আমি আমার আগের যে লিসনার যিনি এতক্ষণ আপনাদের গল্প বললেন, আমাদের গেস্ট সুদূর নড়াইল থেকে এসছেন, তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার নামটা একটু প্লিজ আবার আরো একবার সবাইকে জানাবেন, তারপর আপনার ঘটনাটা যাবো।
হ্যালো লিসনার্স, আমি মোহাম্মদ আসিফুজ্জামান পিয়াল বলছি। আমার সেকেন্ড যে ঘটনাটি আমি এখন বলবো, এটা আসলে আমার জীবনে একটি ভয়াবহ ঘটনা ছিল, কারণ এই ধরনের ঘটনা আমি জীবনে খুবই কম ফেস করেছি। ঘটনাটা এরকম ছিল যে আমার তো সন্ধ্যের পরে বাইরে থাকা মানা ছিল, অনেক কঠিন ভাবেই বাসা থেকে দিত না। সেদিনও আমি খেলা করতে করতে সন্ধ্যে হয়ে যায় এবং সন্ধ্যের দিকে আমি বাসায় আসি, আম্মু একটু বকাঝকা করে, কিন্তু বকাঝকা করার পরে আমি ঠিকই হাত মুখ ধুয়ে পড়তে বসি, সবকিছুই আজিজ জল চলছিল। হঠাৎ রাতে খাওয়া দাওয়া করার পরে আমার শরীরটা একটু গরম হয়, হালকা জ্বরজ্বর ভাব আসে। আমি ভাবছিলাম হয়তো একটু শরীর খারাপ করতে পারে, আমি এটা সিরিয়াসলি নেইনি। রাত বাড়ার সাথে সাথে আমি তখন একাই ঘুমাতাম, এখনো একা ঘুমাই, রাত বাড়ার সাথে সাথে দেখলাম আমার শরীরের জ্বরটা বাড়ছে, বাড়তে আসছে। আমি আস্তে আস্তে ঘুমিয়ে গেলাম এবং হঠাৎ একটি দুঃস্বপ্ন দেখে, স্বপ্নটা এতটা স্পষ্ট ছিল না, কিন্তু আমি একটা দুঃস্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। ভাঙার পরে আমি দেখলাম আমাকে প্রচন্ড পরিমাণ জ্বর। তখন আমি আসলে এত জ্বর কিভাবে হলো আমি বুঝতে পারিনি, আমি খুব ঘাবড়িয়ে গেলাম যে কি করব, আব্বু আম্মু ঘুমাচ্ছে, এখন কি তাদের ডাক দিব। আমি ডাইনিং রুমে যে একটু ইজি হওয়ার চেষ্টা করলাম, পানি অথবা অন্য কিছু খেয়ে, তারপর ভাবলাম যে একটু রেস্ট নিই, আমি সোফার রুমে যে সোফায় যে একটু বসলাম। বসতে বসতে কখন যে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে গেছি এটা আমার খেয়াল নাই, আমি সোফায় ঘুমাচ্ছি। এই সময় আমি একটি স্বপ্ন দেখলাম, স্বপ্নটা অতি বাস্তব ছিল, যেটা আমার কাছে একদম রিয়েল মনে হয়েছে, কিন্তু পরবর্তীতে এটা আমি বুঝতে পেরেছি যে না, এটা একটা স্বপ্নই ছিল। স্বপ্নটা ছিল এরকম, আমি ওই সোফায় বসেই ঘুমাচ্ছি, হঠাৎ আমি ঘুম ভেঙে উঠে দাঁড়ালাম। সোফা থেকে একটু সামনে আমাদের উপরে ছাদে ওঠার সিঁড়িটা, আমি গেট খুলে ছাদের সিঁড়িতে ছাদে উঠলাম, ছাদের গেটটাও খুললাম। খুলে আমার মনে হচ্ছে কোনো কিছু, কোনো একটা শক্তি যেন আমাকে উপরে টেনে নিয়ে যাচ্ছে। আমি নিজের অজান্তেই উপরে যাচ্ছি, কেন যাচ্ছি সেটা আমি জানি না। উঠতে উঠতে আমি ছাদের এক কোনায় যেয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ দাঁড়ানোর পরে দূর থেকে দেখি দুইটা আগুনের গোলা, আগুনের গোলা আমার দিকে আসছে উড়ে আকাশ থেকে। আমি দাঁড়িয়ে আছি, আগুনের গোলা দুটো এসে ঠিক আমার সামনেই দাঁড়ালো। কতক্ষণ দাঁড়িয়ে ছিল এটা আমি জানি না, তবে এটা দেখতে দেখতেই আমি সকালে হচ্ছে আম্মু এসে আমাকে ঝাঁকা দেয় এবং না ডাক দেয় যে এখন এখানে বসে ঘুমাচ্ছিস কেন। তা আম্মু বলছে, কি রে ভয় পাইছিস, বাড়াতে কোনো সমস্যা, তারপর তোর গাও তো এখন গরম লাগছে, শরীর কি খারাপ। তা আমি আম্মুকে বললাম যে এমন একটা স্বপ্ন দেখছি। তারপরে আমি তখন আমার গায়ে একটা জামা পরা ছিল অবশ্য, তারপরে আমি জামাটা খুব যখন চেঞ্জ করতে যাব তখন অদ্ভুত একটি ব্যাপার দেখি যে আমার গলায় ছোটকাল থেকে আমার যেহেতু পরি বা জিন যায় বলে নেই ঘটিত একটি সমস্যা ছিল, আমার সবসময় তাবিজ ইউজ করতে হতো, এমনকি এখনো পর্যন্ত আমি তাবিজ ইউজ করি।
আমি দেখতে পাচ্ছি যে আপনি আজকে আজকে দেখেছেন আমাকে তাবিজটা।
জি, আমি এখনো তাবিজ ইউজ করছি এবং আমার লাইফে প্রায় 5 থেকে 7টা তাবিজ চেঞ্জ করা লাগছে, নষ্ট হয়ে গিয়েছে।
আচ্ছা, এটা কি হয়েছিল?
এটা হয়েছিল যে আমি যখন জামাটা খুলি তারপরে আমি দেখি কি আমার যে তাবিজটা গলায় ছিল সেটা পুড়ে গিয়েছে এবং মোমগুলো ভিতরে যেগুলো থাকে গলে পড়ে গেছে,
পুড়ে গিয়েছে,
পুড়ে গিয়েছে। এবং আমি দেখতে পাচ্ছিলাম যে আমার বুকে একটি ওই যেখানে তাবিজটা ছিল সেখানে একটা পোড়া দাগও হয়েছে, কিন্তু আমি সকালে ওঠার পরে এটা কিছু বুঝতে পারিনি। তারপরে আমাকে যে হুজুরকে দেখানো হতো তার কাছে আমাকে নিয়ে যাওয়া হয় সেদিনই। নিয়ে যাওয়ার পরে হুজুর যেটা বলে যে আসলে সে যেটা ভেবে তাবিজটা দিয়েছিল আসলে সেই আমার উপরে যেটা মানে ভর করেছিল তখন বা যেটা নজর ছিল বা জিন বা পরি যেটাই বলি না কেন, সেটা আসলে এই তাবিজটা মানে শক্তিশালী, সে অনেক শক্তিশালী যেটা এটা তাবিজ দিয়ে কন্ট্রোল হচ্ছিল না, সে এসে তাবিজটি পুড়িয়ে দিয়ে গেছে।
এবং আপনি সেই পোড়া তাবিজটা দেখেছেন এবং মন মন গলা অবস্থায় পেয়েছেন?
হ্যাঁ, মন গলা অবস্থায় পেয়েছি।
আমি আমি শুরুতেই বলেছিলাম যে আপনার ঘটনাগুলো আসলে অদ্ভুত এবং তারপরে আপনাকে আবার নতুন তাবিজ নিতে হয়।
এবং তিনি তখন বলে যে এই তাবিজ আসলে হবে না, এর থেকেও বেশি শক্তিশালী তাবিজ দিতে হবে। এবং এরপরে আমাকে আবার একটি তাবিজ দেওয়া হয়, তারপরে আমি আরো অনেকদিন ভালো ছিলাম, কিন্তু তারপরেও কিছু ঘটনা আমার সাথে নিয়মিতই ঘটছে এবং এখনো ঘটছে।
ওকে, আমরা বাকি ঘটনাগুলো তো আগামী সপ্তাহে শুনবো। আমরা কিছু কমেন্ট পড়ে আসি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে লিখেছেন সাব্বির হোসেন এবং তিনি লিখেছেন যে তিনি আমার সাথে নতুন জয়েন করেছেন, 2011 থেকে তিনি শোনেন রেডিও ফুর্তি। আমাদেরকে অচেনা পৃথিবীর জিহান এসএমএস করেছেন এবং তিনি পিয়ালের আইডি চান, এটা এটা তিনি আমাকে বলেছেন। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি শ্রাবণ হাসান এখানে লিখেছেন, আমি রিয়েলি ভয়ে বরফ হয়ে যাচ্ছি, তার উপর বাইরে নাকি তার তিনি বেশ কুকুরের ডাকটা শুনতে পাচ্ছেন, যার জন্য ব্যাপারটা তার পরিবেশটা আরো বেশি ভয়াবহ। অনেক আমাদেরকে রফসান আল মাসুম ফেসবুকে লিখেছেন যে একটা অনুরোধ, যারা টুইটারে আছেন তারা ঘন ঘন এই ধরনের কিছু টুইট করুন, অন্যদেরকে করতে বলুন, আমাদের আমাদের ব্যাপারটা আমাদের চিৎকার ওনাদের ওদের জানিয়ে দেন। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি যে আমাদেরকে দেখতে পাচ্ছি পিয়াল ভাই, আপনার লাইফটা আসলেই অনেক মিস্টেরিয়াস, এটা একজন লিখেছেন আমাদেরকে, নিপুণ ফেসবুকে লিখেছেন। এছাড়া আমাদেরকে এখানে লিখেছেন দেখতে পাচ্ছি দীপু, আচ্ছা এছাড়াও লিখেছেন মোহাম্মদ শাকিল সিদ্দিকী, জোবাইরুল আলম জারাফ আমাদের এখানে লিখেছেন, মেহেদি হাসান রুবেল লিখেছেন, লিখেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আফজারুর রহমান মোনা, এছাড়া আমাদেরকে আশরাফুল ইসলাম লিখেছেন, রাইজিং বাপ্পি লিখেছেন এখানে, লিখেছেন আমাদেরকে নিশাত নিশাত, এছাড়াও আমাদেরকে ইয়াসিউর রেজা লিখেছেন, লিখেছেন আমাদেরকে আরো অনেকেই ফেসবুকে লিখেছেন। এস এম এস এও দেখতে পাচ্ছি অনেকে এস এম এস এখনো করে যাচ্ছেন। শাবনুর আমাদের ঢাকা থেকে এস এম এস করেছেন, এই প্রথম তিনি ভূত এফএম শুনছেন। মিম বরিশাল থেকে আমাদের এস এম এস করেছেন জায়সা এবং ফরাজ আজিমপুর থেকে, এবং তিনি বলছেন ভূত এফএম আজ সত্যি খুব ভয়ঙ্কর হচ্ছে। নিলয় রায়পুরা নাসিন্দী থেকে লিখেছেন যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য মাসুম ভাইকে থ্যাংকস। আনু আমাদেরকে লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি লিখেছেন তানজিমুর চট্টগ্রাম থেকে, তার এস এম এস টি পড়তে বলেছেন। আমাদেরকে লামিয়া এস এম এস করেছেন গাজীপুর থেকে, নাদিম তামান্না আমাদের এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও ডনি ধানমন্ডি থেকে, আমাদেরকে মুমিন এস এম এস করেছেন মিম বরিশাল থেকে, খুব ভালো লাগছে তার কাছে। আমাদেরকে জেরিন লিখেছেন ভয় লা করছে আবার ভালোও লাগছে তার কাছে। আমাদেরকে এছাড়াও লিখেছেন দেখতে পাচ্ছি এস আর কে হংকং, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মজিব ধানমন্ডি নয়ের এ থেকে, এছাড়া আমাদেরকে এমডি মেহরাব এসএমএস করেছেন অমিত এবং সনি সহ আরো অনেকে। অনেকের এসএমএস পড়া হলো না, অনেকের এসএমএস বাকি থেকে গেল পড়াটা, কারণ হাতে আর সময় নেই, কথা হবে আবারও আগামী সপ্তাহে। তার আগে জানিয়ে দিই আমাদেরকে অবশ্যই অবশ্যই আপনি ইমেইল করতে ভুলবেন না আপনার ঘটনাগুলো, আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা যেটাই হোক না কেন সেই ঘটনাগুলো লিখে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofootball.fm, স্পেলিংটি বলে দিচ্ছি bhootfm@radiofootball.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর অবশ্যই শুরুতে উল্লেখ করুন যে ঘটনাটি আপনি এখানে এসে শেয়ার করবেন নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে ঘটনা লিখে না পাঠিয়ে সরাসরি আপনি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। জাস্ট রেকর্ড করুন আপনার ফোন দিয়ে বা অন্য কোনো ডিভাইস দিয়ে, মেইলে অ্যাটাচ করে সেই মেইলটি করুন আমাদের কাছে। আমাদেরকে যারা ঢাকায় রয়েছেন তাদেরকে বলবো যে চেষ্টা করুন এসে ঘটনাগুলো বলতে, কারণ অনেক সময় আপনাদের ঘটনা আমরা যখন করি তার চাইতে বেশি আপনারা যখন বলেন তখন অনেক প্রশ্ন করা যায়, অনেক মানে প্রাণবন্ত হয়ে ওঠে সবকিছু। আজকের মধ্যে এখানেই শেষ করবো, আপনাদের ভালো ভালো সব ঘটনা আপনারা পাঠাবেন সেটাই আশা করছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে। আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো, ওয়ার্ল্ড কাপ চলছে, যারা ভিআইটি নিয়ে সাপোর্ট করেন এখন আপনি ব্রাজিল হন, আপনি জার্মানি হন, আপনি আর্জেন্টিনা হন আর আপনি হল্যান্ড হন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং আশা করছি যে আজ আগামী দিনেও একটা জমজমাট উপহার এপিসোড আপনাদের উপহার দিতে পারবো, যা আরও কিছু নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থিত থাকুন। আজকের মতো এখানেই, টাটা।
This track was downloaded from FusionBD.com.